This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত রবি উৎসবের রাতের বিশেষ আয়োজন কুয়াশায়। আজকের বিশেষ আয়োজন রয়েছে কুয়াশা এবং বিশেষ একটি ঘটনা। আমরা কতদিন ধরে প্রমো বাজিয়েছিলাম এই বিষয়ে, কিন্তু তার আগে সবাইকে জানাবো একবার ঈদ মোবারক। সঙ্গে আছে আমি শারমিন এবং স্বাগত এবিসি রেডিও এফএম 90.2। আমরা আজকে শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে আমাদের কাহিনী এক অনিন্দ সুন্দরীকে নিয়ে। এক অনিন্দ সুন্দরীকে নিয়ে আমাদের দেশের শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়। তাই মেধাবী তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস চত্বরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন দেশের সচেতন মহলকে ভীষণভাবে আহত করে এবং সে ব্যাপারটা নিয়ে সব জায়গায় প্রচুর কথাবার্তা অনেক কিছু হতে থাকে। তো বর্তমান অবস্থায় হয়তো অনেক মৃত্যু আমাদের তেমনভাবে স্পর্শ করে না, কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু মৃত্যু বা কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের মনকে এমনভাবে নাড়া দিয়ে যায় যে যুগ যুগ ধরে তা সেটা আমরা মনে করি। আজ থেকে প্রায় চার দশক কাল আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী নিহার বানুর হত্যাকাণ্ড দেশের সকল কি বলব যেটা সভ্য মহলে, বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা গভীর হতাশা আর উদ্বেগ সৃষ্টি করেছিল। এমন করুন একটা মৃত্যু, বোধ করি কেউই তখন আশা করেনি যে এমন ঘটনা দেশের সর্বোচ্চ বিদ্যালয় বা বিদ্যাস্থল বিশ্ববিদ্যালয় এরকম জায়গায় ঘটতে পারে। আর বোধ করি মানে মৃত্যুর মিছিল তখনও এতটা দীর্ঘ হয়নি যেমনটি এখন আমরা প্রতিদিনই হয়তো গুনতে পারবো না অগণিত মৃত্যু হচ্ছে এরকম অপঘাতে। যাই হোক, কিংবা সামাজিক জীবন আজকের মতো এতটা বিপন্নও ছিল না। আর তাই ঘটনার আকস্মিকতায় সেই সময় এই ঘটনাটা, নিহার বানু হত্যাকাণ্ডের আকস্মিকতায় স্তম্ভিত দেশের প্রায় সমস্ত মানুষ সে সময় খুঁজে ফিরেছে নিহার বানুর মর্মান্তিক মৃত্যুর কারণ, দাবি করেছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং হারিয়ে যাওয়া নিহার যেন নাটকের একটা জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিল সেই সময় এবং সোচ্চার হয়েছিল সেই সময়ের গণমাধ্যম বর্তে একমাত্র দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকাগুলো। এবং সেই সময় যারা লিখেছেন আমি প্রথমেই শ্রদ্ধা ভরে তাদের নামগুলো স্মরণ করতে চাচ্ছি। আমি অনুষ্ঠানের একদম শেষে তাদের মধ্যে একজন যিনি প্রতিবেদনটি তৈরি করেছিল তার সঙ্গে আমার খুব পরে কথা হয়েছে, কিন্তু তার সঙ্গে আমার সখ্য বেশ অনেক আগে। আমি খুব ছোট, আমাদের বাড়িতে প্রচুর বই ছিল, প্রচুর পত্র পত্রিকা এখনো আছে, রাখা হতো, কখনোই আমার মা সেগুলো ফেলতেন না, আমার বাবা মা দুজনে খুব যত্ন করে রাখতেন সেগুলো। তার মধ্যে থেকে একটি বিচিত্রা বলে তখন সেই সময় একটা পত্রিকা বেরোতো, সে একটা বিচিত্রা ছিল, পুরনো বিচিত্রা। আজ এই পুরনো বিচিত্রার কভারে যে ছবিটি ছিল একটি নারীর, যে নারীর ছবিটি ছিল এক অপূর্ব সুন্দরী। এবং এই অনিন্দ সুন্দরী যে কথাটা আমি প্রমোদ ব্যবহার করেছি, অনিন্দ সুন্দরী নিহার বানু, নিহার বানুর আগেই অনিন্দ সুন্দরী শব্দটি আমার পরিচিত অনিন্দ সুন্দরীর শব্দটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই এর মারফতে। আমি অনিন্দ সুন্দরী বলে যে একটি একটি শব্দ আছে বা একটি বিশেষণ আছে সেটা আমি জানতে পারি নিহার বানুর হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং তার নামের আগে নামটি এই জিনিসটি জুড়ে দেওয়া হয়েছিল অ্যাডজেক্টিভটি। তো সে যাই হোক, তো তখন খুবই কৌতূহল ভরে আমি প্রথম পাতা উল্টালাম, কয়েকটা পাতা উল্টানোর পরেই দেখলাম যে সেই অনিন্দ সুন্দরীর যেই রূপ সেটা গল্পের মাধ্যমে একটু পরে আমরা জানবো বা কথা প্রসঙ্গে পরে বলব। তো সেই সময় প্রচন্ড কৌতূহল বোধ হলো এবং আমার মাকে আমি প্রশ্ন করতে থাকলাম যে কেই নিহার বানু কি হয়েছিল যে পুরো একটা পত্রিকা জুড়ে পুরো ইস্যুটাই শুধু তাকে নিয়ে, তাকে ঘিরে। এই যে তখন তো ডেফিনেটলি আমি পড়তে পারি, আমি পুরো ঘটনাটা পড়ে শুধু দিনের পর দিন বলবো না, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আমি ওই মুখটি কোনোদিন ভুলতে পারিনি। এবং তখন পত্র পত্রিকা পড়ে আমি এটা নিয়ে যতটুকু গবেষণা করে যতটুকু জেনেছি, যারাই দেখেছেন তারা কেউ এই সুন্দরীর মুখ ভুলতে পারেনি এবং পারবেও না কখনো। আমি আজকে চেষ্টা করেছি, যেহেতু ঈদের কারণে বিশেষ আয়োজন, রবি উৎসবের আওয়াজে বিশেষ কুয়াশা বিশেষ আয়োজন করতে বলা হয়েছিল বলে আমার মনে হচ্ছে এই ঘটনাটি বা এই এই হত্যাকাণ্ডটি সবার কাছে জানানো যায়, বিশেষ করে এই প্রজন্মের যারা তারা হয়তো অনেকে সরে নিনি। এমনকি যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ রাজশাহীতে সেখানকার অনেকে হয়তো জানেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু একজন ছাত্রছাত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, আমি খুব অবাক হয়েছি যে তারা এই বিষয়ে কিছুই জানে না। অর্থাৎ যেটা নিয়ে একসময় এত আলোড়ন হয়েছিল পত্র পত্রিকায়, এত লেখালেখি হয়েছিল, আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে গেছে। কিন্তু মুছে যায়নি আমার মন থেকে, মুছে যায়নি যিনি প্রতিবেদনটি তৈরি করেছেন এবং সে সময় যে মানুষগুলো ছিলেন তারা কেউই ভুলেনি এরকম একটি মর্মান্তিক ঘটনা। এবং এরকম আরো একটি মর্মান্তিক ঘটনা পরে ঘটে যাওয়া চাঁদনি হত্যাকাণ্ড, যেটা আমরা কুয়াশার মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম ঘটনাটি, সেটা আমাদেরই দেশের একটি কলেজ, আমি নাম উল্লেখ করব না এখনো, সে সময় ঘটে যাওয়া ঘটনা খুবই মর্মস্পর্শী। তো এই ঘটনাটিও কম মর্মস্পর্শী নয়। এবং আমার একটা প্রশ্ন যে নিহার বানু হত্যাকাণ্ড এত আলোড়ন সৃষ্টি করেছিল, আমি জানি না, আমার তো ছোটবেলার কথা মনে নেই, হয়তো সে সময় কোনো নাটক হয়েছিল কিনা, আমার জানার মতো কিছুই হয়নি। এটা নিয়ে খুব চমৎকার একটা চলচ্চিত্র হতে পারত, এটা নিয়ে লিখেছেন একজন, লিখেছেন একটি বইয়ের মতন করে, এবং সেটা আমাদেরকে পাঠিয়েও দিয়েছেন আমাদের এক পাঠক, পাঠক না আমাদের এক শ্রোতা, যিনি আমাদেরকে রায়হান মাহমুদ, রায়হান শরীফ, আমি দুঃখিত, রায়হান শরীফ, গত সপ্তাহে যার ঘটনা আমরা, তার পাঠানো একটি কাহিনী আমরা প্রচার করেছিলাম কুয়াশায়, সেই রায়হান শরীফকে ধন্যবাদ জানাতে চাই, তিনিও পাঠিয়েছিলেন। কিন্তু তার আগেই আমি জোগাড় করে ফেলেছিলাম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমি কাজের সময় সেই বইটি খুঁজতে গেলাম, আমি দেখলাম আমাদের বাড়ি থেকে সেই বইটি লোপাট হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন বাড়ি বদল করি তখন অনেক বই, আমাদের অনেক বই, অনেক ম্যাগাজিন, অনেক পুরনো ম্যাগাজিন আমাদের বাড়ি থেকে হারিয়ে যায়, সম্ভবত সেখান থেকে হারিয়ে গিয়েছিল। পরে আমি প্রথম আলোর কামরুল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে ফটোকপি করে পাঠিয়েছিলেন। আর যার লেখা এই প্রতিবেদনটি, আহমেদ শফিউদ্দিন, তিনি এখনো রাজশাহীতে আছেন, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর বয়স, আমি যেটা পড়ে জেনেছি তার কাছ থেকে, তার সঙ্গে আজকে আমরা কথা বলবো আমাদের এই আয়োজনটি শেষ হবার পরে। তাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি তখন যদি এই প্রতিবেদনগুলো না ছাপাতেন সেই সময়, বা এই ইস্যুটিতে যদি তিনি না লিখতেন, আজকে আমি শারমিন এবিসি রেডিওতে বসে কুয়াশা এই আয়োজন করতে পারতাম না। আহমেদ শফিউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আর কথা বলছি না, আজকে আমরা শুরু করে ফেলি আমাদের কাহিনী, সেই মর্মস্পর্শী অনিন্দ্য সুন্দরী নিহার বানু হত্যাকাণ্ডের কাহিনী। আর আপনারা যারা আমাকে লিখতে চান লিখতে পারেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিহার বানু সম্পর্কে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন, সে প্রশ্নের উত্তর আমি দেব যে কোনো মোবাইল থেকে 8920 নম্বরে। আর যারা লগ ইন করে ইন্টারনেটে শুনছেন এবিসি রেডিও বিডি ডট FM এ, তারা মেসেজ পাঠাবেন এবিসি রেডিও বিডি ডট FM /message এ। এবং আরজি শারমিন, RJSHARMEEN, আরজি শারমিন বলে যে ফ্যান পেজটি আছে আমার, সেখানে পাঠাতে পারেন, সেখান থেকে আমি নিয়মিত পড়ে থাকি এবং এবিসি রেডিও ফ্যান পেজ তো আছি। তো ঠিক আছে, শুরু হয়ে যাক সেই অনিন্দ্য সুন্দরীর হত্যাকাণ্ডের করুণ কাহিনী। এবং আমরা জানবো আজকে যে হত্যাকাণ্ড তো হয়েছে সেটা আমরা জানি, কিন্তু কেন, কিভাবে, কি করে ঘটল, সেটাই আজকে আমাদের আপনাদের কাছে তুলে ধরবার আসল উদ্দেশ্য। আমাদের আজকের গল্প একটি মেয়েকে নিয়ে, পরীর মতো দুর্দান্ত সুন্দরী এক মেয়ে, এক কথায় বলা যায় অনিন্দ্য সুন্দরী। মেয়েটির পৈতৃক নিবাস দিনাজপুরে, তবে বেশ কয়েক বছর ধরে তাদের বসবাস রাজশাহী শহরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পিতার সাথে। সংসারে 4 বোন, মা এবং একমাত্র ছোট ভাই। বাবা নজিবুর রহমানের ব্যক্তিগত আয় আর গ্রামের জমি জমা থেকে উৎপাদিত ফসল এবং ফসল বিক্রিত অর্থ দিয়েই তাদের সংসার চলত। মেয়েটির নাম বলছি এখন, মেয়েটির নাম নিহার। খুব একটা অর্থশালী পরিবার না হলেও ভদ্রভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় কিছুর অভাব বোধ করেননি কেউ তাদের সংসারে। কিন্তু না, আঘাত যখন আসে হয়তো এমনি করেই আসে। রাজশাহী শহরের এই সুন্দর গোছানো বাড়িতেও একদিন এমনি এক আঘাত আসল, যে আঘাতে আকাশ ভেঙে পড়ল পুরো পরিবারের উপর। তছনছ হয়ে গেল তাদের সাজানো সংসার। কিভাবে হল চলুন সেটা জানি আগে। একাত্তরের স্বাধীনতার যুদ্ধ চলছিল তখন। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বর্বর সৈন্যবাহিনীর সাথে বীর বিক্রমে লড়ে যাচ্ছিল। অসংখ্য মৃত্যু তখন চারিদিকে। শ্রাবণের বর্ষণের মতো প্রবল বেগে সিসার বুলেটের বৃষ্টি নামল। সে মরণ বর্ষায় শেষবারের মতো অবগাহন করল কত নাম না জানা মানুষ, নিঃশেষ হয়ে গেল কত জীবন, ভেঙে গেল অগণিত সংসার। কিন্তু রক্ত পিয়াসী স্বাধীনতার তবু স্বাদ মেটেনি। সে আরো রক্ত চায়, আরো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি গ্রাম গঞ্জ শহর বন্দরে বর্বর শত্রু হননে মুক্তিযোদ্ধাদের এগিয়ে যাওয়া, দেশ মাতৃকার মুক্ত মাটি ছুঁয়ে শ্বাস নেবার আর কত দেরি। হে মুক্তি সূর্য, তুমি ওঠো, তুমি আলোকিত করো। ভাড়াটিয়া হানাদার বাহিনীও তৈরি, মেশিন গান আর কামানের গোলা প্রস্তুতদের, যেখানে যাকে পাচ্ছি হত্যা করছে। কোনো জাত নেই, বর্ণ নেই, বাঙালি মাত্রই তাদের শত্রু। কাজে হত্যা করো যত বেশি করে সম্ভব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাড়খাড় করে দাও গ্রাম থেকে গ্রামান্তর। সে এক নারকীয় দজ্জালের রাজত্ব। অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পারো যাকে খুশি ধরে এনে বুলেট নিক্ষেপ করো, বাঙালি নিধন করো। ঠিক এমনই নারকীয় দিনগুলোতে নজিবর হারিয়ে গেলেন, হারিয়ে গেলেন একাত্তরের ঝড়ে, শহীদ হলেন তিনি। পড়ে রইল তার আদরের সন্তান, সংসার, স্ত্রী, সবাই।
বাবা, অফিসে না গেলে আজকে হয় না? দেশের যা অবস্থা, আমার কিছু ভালো লাগছে না।
না মা, অফিসে যদি না যাই তাহলে আরো বেশি সন্দেহ পড়বে আমার উপর। মিলিটারি জেনে যাবে যে আমি মুক্তিযোদ্ধাদের গোপনে সাহায্য করছি।
ঠিক আছে বাবা, তাহলে তুমি সাবধানে থেকো।
ঠিক আছে মা, যাই মা, সবার দিকে খেয়াল রেখো।
ঠিক আছে বাবা।
আচ্ছা,
নজিব সাহেব, বাইরে মিলিটারিদের গাড়ি।
ভয় পাবেন না আজম সাহেব, কিছু হবে না।
গতকাল ওরা কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছিল, আমার মনে হয় ওরা কিছু জানতে পেরেছে।
হেই নজিব সাহেব, কোন হয়?
আজম সাহেব, আমার বাসায় একটু খবরটা জানিয়ে দেবেন।
বাবা তো এখনো ফিরছে না, এত রাত হয়ে গেল।
কি জানি আমার কেমন করছে, আমার কেমন ভয় করছে দেশের এই অবস্থায়। কে কে ওখানে?
ভাবি, ভাবি আমি আজম।
কি হয়েছে ভাই? আপনি একা, আপনার ভাই কোথায়?
সর্বনাশ হয়ে গেছে ভাবি, মিলিটারিরা নজিবুর ভাইকে ধরে নিয়ে গেছে।
কি বলছেন, এখন কি হবে মা? আমার কি সর্বনাশ হলো, কি হবে এখন? কোথায় খুঁজবো আমি ওকে এখন?
তারপর ঝড় গেল অনেক। বড় মেয়ে মঞ্জিলা তখন মেডিকেল কলেজের ছাত্রী। হাস্যজন মঞ্জিলার মুখ থেকে যেন হঠাৎ করে এক দৈব শক্তি ছিনিয়ে নিল শান্তি। পিতার অকস্মাৎ মৃত্যুতে সংসারের সব দায়িত্ব এসে পড়ল তার মাথায়। প্রথমে তিনি দুচোখে অন্ধকার দেখলেন, তারপর মন স্থির করে নিলেন, না ভেঙে পড়লে চলবে না, তার এগুতে হবে। পিতৃহীন ভাই বন্দি নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। সে এক নিদারুণ ঝড়ে পড়ে মঞ্জিলা ভাবলেন, কবে আবার এই সংসারে শান্তির বাতাস বইবে? স্বাধীনতা উত্তর বাংলাদেশে নিজেকে নিয়ে চারটি অবিবাহিতা বোন, মা আর এক অপ্রাপ্ত ভাইকে সম্বল করে সুস্থভাবে বসবাস করা কি ভীষণ কষ্ট। কিন্তু ভেঙে না পড়ে মঞ্জিলা হাল ধরে রাখলেন। তার জন্য প্রথমে সমস্যা সংকুল হয়ে উঠলেও ধীরে ধীরে আবারও সব স্বাভাবিক হতে লাগল। বারবার নির্লজ্জ নিষ্ঠুর ঢেউ এসে লাগলেও হাল ছাড়লেন না মনজিলা, ত্যাগ করলেন কিন্তু হেরে গেলেন না। 1973 সালে মনজিলা MBBS পরীক্ষা উত্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ঢুকলেন। তার উপার্জিত অর্থে সাংসারিক অসচ্ছলতা যেমন কমল, তেমনি তিনি জোর পেলেন মনে, নিঃশ্বাস ফেললেন, যাক এবার সমস্যা কাটিয়ে এগুনো যাবে।
এনিহার, দেখ তো মঞ্জিলা ফিরল নাকি?
এই তো যাচ্ছি মা।
মা, আপা এসেছে।
কিরে মঞ্জু, তোর রেজাল্টের কি খবর মা?
মা, একটা ভালো খবর আছে, তোমার মেয়ে এখন ডাক্তার। আমি MBBS পাশ করেছি মা।
আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম।
আমি জানতাম আপা তুমি অনেক ভালো রেজাল্ট করবে।
তাই মা, তুমি খুশি হয়েছ?
খুশি হব না, কতদিন তোর জন্য নামাজে বসে দোয়া করেছি আমি, আজ আমি অনেক খুশি রে। শুধু একটাই কষ্ট, তোর বাবা দেখে যেতে পারলো না, আর যদি মানুষটা থাকতো।
আপা, বাবা যেখানেই থাকুক না কেন, আজ নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক গর্ব করছেন।
বাবার কথা আজকে খুব মনে পড়ছে রে।
তুমি কেঁদো না আপা, বাবা চলে যাওয়ার পর থেকে তুমি আমাদের মাথার উপর ছায়া হয়ে আছো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো?
নিহার, আমাদের এখন আর কোনো কষ্ট থাকবে না, দেখিস কোনো অভাব থাকবে না, কিন্তু বাবার শূন্য স্থান সেটা কি করে পূরণ করবো বল?
কাঁদিস না মা, কাঁদিস না, শুধু দোয়া কর তোর বাবার জন্য, দেশের জন্য উনি শহীদ হয়েছেন, এই দেশ যেন ওনার কথা মনে রাখে, শুধু এই দোয়া কর।
মঞ্জিলার 3-4 বছরের ছোট নিহার বানু তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণী থেকে ধাপে ধাপে নিহার বানু বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাসে উঠেছে। শহরের বাড়ি থেকে বান্ধবীদের সাথে প্রতিদিন নিহার ক্লাসে যেত। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস সার্ভিস থাকার ফলে যাতায়াত সমস্যা ততটা প্রকট হত না। অন্য দশে সাধারণ মেয়ের চেয়ে নিহার অনেকটাই এগিয়ে। মার্জিত রুচি, অমায়িক ব্যবহার আর চারিত্রিক সরলতা বন্ধুবৎসল নিহারকে যেন অনন্য সাধারণ করে তুলেছে। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল অথচ উদারমনা নিহার বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই প্রিয় মুখ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসে ঘুরে বেড়ানো, এই হচ্ছে নিহারের নিয়মিত কাজ। সাবলীলেই পথ চলায় অনেককেই বন্ধু হিসেবে পেয়েছে নিহার। আহমেদ হোসেন বাবুও নিহারের একজন ভালো বন্ধু ও সহপাঠী। বাবু নবাব আব্দুল লতিফ হলের 217 নম্বর কক্ষের আবাসিক ছাত্র। 1975 সালের 7ই জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞানের অনার্স পরীক্ষা শুরু হল। পরীক্ষার কিছুদিন আগে নিহারের হাম হওয়ায় প্রস্তুতি খুব একটা ভালো হয়নি, আর প্রস্তুতি ভালো না হয় নিহার পরীক্ষা ড্রপ দেওয়ার কথা ভাবছিল। তবুও সবার জোরাজুরিতে নিহার পরীক্ষা দিতে রাজি হল।
মা, তোমাকে কি চা দেব?
চা দে।
নিহার, তুই তো কিছু খাসই না, এত অল্প খেলে তো আবারও উইক হয়ে পড়বি, পড়াশোনা করবি কি করে?
আমার একদম খেতে ভালো লাগে না আপা।
তাই না? তারপরও তোকে খেতে হবে, ঠিক আছে? আর তোর পড়াশোনা কেমন হচ্ছে সেটা বল।
এই তো মোটামুটি, খুব বেশি ভালো না।
কি, পরীক্ষার তো বেশি দিন বাকি নেই, মনোযোগ দিয়ে লেখা পড়া কর।
একটা কথা বলবো আপা?
কি কথা বল।
ভাবছি এই বছর পরীক্ষাটা দেব না।
কি, কেন পরীক্ষা দিবি না কেন?
আমার প্রস্তুতি একেবারে ভালো না আপা, হাম হয়ে কতদিন কিছুই তো পড়তে পারিনি, এখন পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করব।
না না নিহার, এটা তো ভালো কথা নয়, ফেল করার ভয় তুই পরীক্ষায় দিবি না?
কিন্তু আমার তো কিছুই পড়া হয়নি, ক্লাসও করতে পারিনি আমি একদম।
হোক, কিন্তু একবার যদি তুই পরীক্ষা মিস করিস তাহলে বারবারই মিস করবি। যত কষ্টই হোক তুই পরীক্ষাটা অন্তত দে, একটু কষ্ট করে পড়াশোনা কর, এখন থেকে চেষ্টা করলে তুই পরীক্ষার আগের কয়েকদিনে অনেকটা পড়া কভার করতে পারবি।
কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে।
মোটেই না, রেজাল্ট খারাপ হবে না, আমি বলছি তুই চেষ্টা তো করে দেখ।
নিহার, মঞ্জি তো ঠিকই বলছে মা, পরীক্ষা না দেওয়াটাকে আমিও ঠিক ভালো মনে করছি না। তুই একটু কষ্ট করে এবারই পরীক্ষাটা দিয়ে ফেল মা, দেখবি সব ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে মা।
রাজি হয়েছিল নিহার, কিন্তু পরপর প্রথম ও দ্বিতীয় বছর পরীক্ষা খারাপ হওয়ায় নিহার বাড়িতে কান্নাকাটি শুরু করল। এমন সময় ছাত্রছাত্রীদের মধ্যে গুজব রটে গেল যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বাবু প্রশ্ন পেয়েছে। ফুটবল, সাঁতার ও ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে বাবু ডিপার্টমেন্টে একটা বিশেষ ইমেজ তৈরি করেছিল। ভালো করে খেলে বিভাগের সুনাম রক্ষার জন্য শিক্ষকরা তাকে অনুরোধ করতেন হলে গিয়ে। শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে ছাত্রছাত্রীরা মনে করত বাবুর সাজেশন খুব কাজে লাগে। 14 জানুয়ারি সেকেন্ড পেপার পরীক্ষা শেষে নিহার বানু বান্ধবীদের নিয়ে বাবুর কাছে গেল পরের পরীক্ষার সাজেশনের জন্য। বাবু খুশি হয়ে সাজেশন দিল, কিন্তু সাজেশন দিলে কি হবে, সব নোট তো তৈরি ছিল না। বাবু নিজেই নোট তৈরি করে নিহারকে দিবে বলে প্রতিশ্রুতি দিল।
এই নিহার, তোর পরীক্ষা কেমন হলো?
একদম ভালো না, প্রশ্ন যা কঠিন ছিল, উফ। আর আমার কাছে এসব কোনো নোটই ছিল না।
আমার কাছেও তো ছিল না।
কিন্তু তুই সবই তো ক্লাস করছিলি, আর আমি তো অসুস্থ হয়ে পড়ার কারণে কোনো ক্লাসও করতে পারিনি ঠিক মতো।
করেছি, কিন্তু তারপরও অনেক কিছু বাদ গেছে। আর আমি তো তোর মতো এত ভালো ছাত্রী না, কয়েকটা প্রশ্ন তো বুঝতেই পারিনি।
যদি একটা ভালো সাজেশন পেতাম। তাই নিহার, জানিস শুনলাম বাবু নাকি পরীক্ষার প্রশ্ন পেয়েছে।
বলিস কি, কিভাবে?
আরে বুঝিস না, টিচারদের প্রিয় ছাত্র তো, উনি অনেক কিছুই আগে থেকে পায়, আমরা তো সেসব জানতেও পারি না।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চল বাবু ভাইয়ের কাছে যাই, নিশ্চয়ই আমাদেরকে সাজেশন দেবে।
কি জানি, চল গিয়ে দেখি।
চল তাহলে আগে জিজ্ঞেস করে দেখি। বাবু ভাই কেমন আছেন?
আরে নিহার, আপনি? কি সৌভাগ্য আমার।
বাবু ভাই, শুনলাম আপনি নাকি সবাইকে সাজেশন দিয়ে বেড়াচ্ছেন, আমাদেরকেও কি দেবেন? মেয়েদের তো কেউ নেই।
আরে সে কি, আপনাকে দেব না, অবশ্যই দেব। বলুন কোন কোন বিষয়ে আপনার সাজেশন দরকার?
এই তো সব বিষয়েরই। আসলে পরীক্ষার আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তো ক্লাসগুলো একদম ঠিক মতো করতেই পারিনি, আর সাজেশন না পেলে মনে হচ্ছে ফেল করতে হবে বাজে ভাবে। আজকে পরীক্ষাটা তেমন খুব একটা ভালো হয়নি।
আরে সেটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি পরীক্ষা দিন, পাশ করার ব্যাপারটা আমি দেখব, আর সব সাজেশন আমার কাছে আছে, আমি আপনাকে দিব।
কিন্তু সব সাজেশন পেলেই তো আর হবে না, আমার কাছে তো কোনো নোটপত্র কিছুই নেই।
আরে আপনার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে আছে, আমি আপনার বাড়িতে পৌঁছে দেব।
কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনি সত্যি আমার খুব উপকার করছেন।
আরে না, কি বলেন।
7 দিনের গ্যাপ দিয়ে 2 মাস ধরে চলল অনার্স পরীক্ষা। এই ফাঁকে মাঝে মধ্যে নিহারকে নোট দিতে বাবু নিহারদের বাড়ি যেত। দিন রাত নিহারদের বাড়ির সবাই মিলে সে নোট কপি করত, তারপর সে নোট পড়ে নিহার যেত পরীক্ষা দিতে। খুব অল্প সময় বাবু নিহারের পরিবারের আপনজন হয়ে ওঠে। বাবু নিহারকে বলতো, আপনি শুধু পরীক্ষা দিয়ে দেন, পাশ করার ব্যাপারটা আমি দেখব। বাবু একটা শর্ত দিয়েছিল, এইসব নোট যাতে নিহার অন্য কোনো বান্ধবীকে না দেয়। নিহার কথা দিয়েছিল সে কাউকে দেবে না। থার্ড পেপারের একটা প্রশ্নের উত্তর নিহারের কোনো বান্ধবী লিখতে পারেনি, কিন্তু বাবুর দেওয়া নোট পড়েছিল বলে নিহার সেটা লিখতে পারল। চতুর্থ পেপারেও বাবু যা সাজেশন দিয়েছিল তার মধ্যে 2টি বাদে বাকি সব পরীক্ষায় এসেছিল। সব মিলিয়ে নিহারের লিখিত পরীক্ষা বেশ ভালো হল। মেয়েদের ভাইবার তারিখ ছিল 23 ফেব্রুয়ারি 1975, কিন্তু বাবু নিহারকে বলল, আপনার 23 তারিখ পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনি 24 তারিখ ভাইবা দিলে বেশি ভালো নম্বর পাবেন। এইভাবে নিহারের ভাইবা ডেটও বাবু চেঞ্জ করে দিয়েছিল। পরে দেখা গেল ভাইবাতে নিহার ও বাবু দুজনেই 56 করে নাম্বার পেয়েছে। পরীক্ষা শেষের পর 9 মার্চ 1975 তারিখে বাবু নিহারকে একটা চিঠি লেখে। চিঠিতে কয়েকজন শিক্ষকের নাম দিয়ে বাবু জানায়, ওই শিক্ষকদের কাছে গিয়ে যদি সে নিজেকে বাবুর খালাতো বোন বলে পরিচয় দেয় তাহলে তারা তাকে সব সাবজেক্টের নাম্বার বলে দেবেন। কথা মতো নিহার স্যারদের কাছে গিয়ে বাবুর খালাতো বোন বলে পরিচয় দিল। স্যাররাও তাকে অনার্সের রেজাল্ট জানিয়ে দিলেন। যে নিহার পরীক্ষা ড্রপ দেওয়ার কথা ভাবছিল সে অনার্সের সেকেন্ড ক্লাস পেল। বাবু তখন দিনাজপুরের তাদের নিজের বাড়িতে। নিহার বাবুকে চিঠি লিখে তার পরীক্ষার রেজাল্ট জানিয়েছিল। বাবু নিজে খুব একটা ভালো ছাত্র ছিল না, ক্লাসে সবাই তাকে ব্যাক বেঞ্চার আড্ডাবাজ হিসেবেই চিনত, অথচ পরীক্ষায় সেও আপার সেকেন্ড ক্লাস পেল। যদিও বাবুর ক্লাসমেটদের ধারণা ছিল সে আপার সেকেন্ড ক্লাস পাওয়ার মতো ছাত্র মোটেই নয়।
কিরে রায়হান, তোর মন খারাপ কেন বলতো?
আর বলিস না, এত মন দিয়ে ক্লাস করেও রেজাল্টটা বেশি ভালো হলো না, অল্পের জন্য সেকেন্ড ক্লাসটা ফুসকে গেল।
আমার রেজাল্ট ভালো হয়নি রে, ফার্স্ট ক্লাস না হোক অন্তত হায়ার সেকেন্ড ক্লাস পেলেও হতো, অথচ দেখ পরিশ্রম তো কম করিনি।
আরে পরিশ্রম করেও লাভ নেই, স্যাররা তাদেরকেই মার্ক দেন যাদের সাথে ভালো খাতির আছে।
তার কথা বলছিস?
কেন দেখিস না, বাবু আমাদের ক্লাসের ব্যাক বেঞ্চার ছিল, অথচ পরীক্ষায় ঠিকই হায়ার সেকেন্ড ক্লাস পায়। ও কি এত ভালো ছাত্র?
ঠিকই বলছিস, সারা বছর ওকে দেখলাম খেলাধুলা করে আর আড্ডা দিয়ে বেড়াতে, অথচ স্যারদের সাথে সম্পর্ক ভালো বলেই ঠিকই রেজাল্ট ভালো করে গেল।
আরে ও প্রশ্নপত্র আগেই পায় গেছিল, এটা তো ঠিক না, কেউ পড়াশোনা না করে সবকিছু পেয়ে যাবে আর আমরা সারা বছর খাইতেও ভালো রেজাল্ট করতে হবে।
এইসব নিয়ে প্রতিবাদ করতে গেলেও স্যাররা বের করে দিবে, আমাদের কপালটাই খারাপ।
জুলাই 1975 সাল থেকে ওদের ফাইনাল ইয়ারের ক্লাস শুরু হলো। এই সময় বাবু সবার কাছে নিহারকে নিজের খালাতো বোন বলে পরিচয় দিতে থাকে। প্রথম প্রথম নিহার খুব বিব্রত বোধ করলেও পরে সে ভদ্রতার খাতিরে মেনে নেয়। নিহারের বাড়িতেও প্রথম প্রথম এ নিয়ে খুব হাসাহাসি হতো, কিন্তু বাবুর সরলতা আর ভদ্র আচার ব্যবহারের কারণে তারা সবাইও এটা মেনে নেন। ফলে ধীরে ধীরে নিহার বানুদের বাড়িতে বাবুর যাতায়াত বেড়ে যায়। নিহারের মাকে সে ডাকত খালাম্মা বলে, নিহারের বড় বোন মঞ্জিলাকে সে ডাকত আপা বলে। বলতো, আমার মা তো বেঁচে নেই তাই খুব খারাপ লাগে, আপনাদের বাড়িতে এলেই সেই দুঃখ ভুলে যাই।
আরে বাবু যে, আসো বাবা আসো।
আসসালামু আলাইকুম খালাম্মা, নিহার বাড়িতে আছে?
ওয়ালাইকুম আসসালাম, আসো আসো, নিহার বাড়িতে আছে, তুমি বসো আমি ওকে ডেকে দিচ্ছি। নিহার, এই নিহার, এদিকে আয় তো মা, দেখ বাবু এসেছে।
কালকে ক্লাসে সব নোটগুলো দিতে পারিনি, তাই ভাবলাম আজ বাসায় এসে একটু দিয়ে যাই।
খুব ভালো করেছো বাবা, তুমি আমার মেয়েটাকে লেখাপড়ায় যে সাহায্য করো, তা না হলে হয়তো ও এত ভালো রেজাল্ট করতে পারতই না।
আরে বলেন কি খালাম্মা, নিহার এমনিতেই অনেক ব্রিলিয়ান্ট, আর এমনিতেও অনেক পরিশ্রম করে, এটাও পরিশ্রমের ফলাফল। আমি তো চাই ও আরো ভালো রেজাল্ট করুক, সেজন্য আমি একটু হেল্প করি আর কি, আর কিছুই না। এই এই যে নিহার, কেমন আছো তুমি?
এই তো ভাই ভালো, আপনি ভালো?
হ্যাঁ আমি ভালো আছি। কালকের ক্লাসের নোটগুলো তুমি নিতে পারোনি, তাই সেগুলো বাসায় এসে দিতে।
আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমি কালকে ক্লাসে নিয়ে নিতাম না হয়।
আরে না না, কিসের কষ্ট, ভাবলাম তোমাকে একটু দেখেও যাই আর খালাম্মার হাতে একটু চা খেয়ে যাবো আর কি।
খুব ভালো করেছো বাবা, তুমি বসো আমি এক্ষুনি চা নিয়ে আসছি।
জানেন খালাম্মা, আমার মা তো বেঁচে নেই, আপনাকে ঠিক আমার মায়ের মতো মনে হয়, আপনাদের বাড়িতে এলে আমি সব দুঃখ ভুলে যাই, সেজন্যই মাঝে মাঝে আসি।
তুমিও তো আমার ছেলেরই মতো বাবা, তোমার যখন ইচ্ছা চলে আসবে, বসো আমি চা পাঠাই।
আচ্ছা ঠিক আছে।
1975 সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে ভর্তি হবার জন্য বাবু ঢাকা চলে আসে। আসার আগে সে স্মৃতি হিসাবে নিহারের কাছে একটা ছবি চায়। নিহার ইতস্তত করলে বাবু বলে, আপনাদের মন এত সংকীর্ণ কেন বলেন তো, বোন হয়ে ভাইকে ছবি দিতে চান না? বাবুর চাপে নিহার মামাতো বোন ডলিকে নিয়ে তোলা একটি ছবি দেয় বাবুকে। ছবির পিছনে লিখে দেয়, ভাইয়াকে দিলাম ছোট বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কয়েকদিন ক্লাস করলে বাবু শেষ পর্যন্ত রাজশাহীতে চলে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে থাকে। ক্যাম্পাসে নিহার বানু আর বাবুর সম্পর্ক নিয়ে অনেকে আড়ালে আবডালে অনেক কথা বলে। ক্লাসমেটরা এ নিয়ে মাঝে মাঝে অনেক হাসি তামসাও করে। নিহার কয়েকজনের কাছে শুনতে পেল বাবু নাকি আড়ালে আড়ালে নিহারকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। এটা নিয়ে নিহার একদিন ক্যাম্পাসে বাবুকে অনেক বকাঝোকা করে। তারপর একদিন বাড়িতে ডেকে নিয়ে বলে,
নিহার তুমি আমাকে আসতে বলেছিলে?
হ্যাঁ বাবু ভাই, বসুন, আপনার সাথে কিছু কথা আছে আমার।
কি ব্যাপার নিহার, তোমাকে খুব আপসেট মনে হচ্ছে?
আমি খুবই আপসেট বাবু ভাই, আপনি আমাদের ক্লাসমেটদের কাছে কি বলে বেড়াচ্ছেন?
কি বলেছি?
আমি শুনেছি আপনি নাকি সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক না, অন্য কোনো সম্পর্ক, এসবের মানে কি? নোটের বিনিময়ে এমন অপবাদ ছড়াবেন আমি তা কখনোই ভাবতে পারিনি।
এই এসব কথা কে বলেছে তোমাকে বলো তো?
আমি কয়েকজনের কাছে এমন কথা শুনেছি।
এসব কথা পুরোপুরি মিথ্যা কথা, তুমি আমাকে বিশ্বাস করো না?
কিন্তু ওরা এমন কথা বলতে যাবে কেন?
আরে তুমি বুঝতে পারছো না কেন, ওরা তোমার আমার সম্পর্কটাকে সহজভাবে নিচ্ছে না, তাই এসব কথা বলে বেড়াচ্ছে।
কিন্তু আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না।
বিশ্বাস করো নেহার, আমি তোমাকে আমার নিজের নিজের বোনের মতো দেখি, ছোট বোনের মতো দেখি, আমাকে ভুল বুঝো না প্লিজ। তোমার বাড়িতে কোরআন শরীফ আছে না? নিয়ে আসো, আমি কোরআন শরীফ ছেয়ে বলবো, আমি তোমাকে আমার আমার নিজের বোনের মতো দেখি।
বাবা এভাবে কান্না করবেন না, ঠিক আছে? আমি আপনার কথা বিশ্বাস করছি।
শুনছেন এবিসি রেডিও 89.2। আর রবি উৎসবের রাতে আজকের বিশেষ আয়োজন কুয়াশার। আজকে আয়োজনের নাম আমরা আগেই বলে দিয়েছি। রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সে সময় অরিন্দম সুন্দরী নিহার বানু হত্যাকাণ্ডের কাহিনী। আমরা কাহিনী শুরুতে এখন পর্যন্ত যতটুকু দেখেছি, নিহার বানু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সে প্রশ্নপত্র কার কাছে থাকে। বাবু নামে একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি তার ক্লাসমেট হিসেবে, তার সঙ্গে তার এখন পর্যন্ত আপনি আপনি সম্পর্ক আমরা যতটুকু দেখেছি, এবং তাকে সে পরীক্ষা যথেষ্ট সাহায্য করে। এবং তার আগে আমরা একদম শুরুতে যদি চলে যাই, আমরা যেটা জানতে পারি যে নিহার বানু একজন শহীদের সন্তান, তার বাবা মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছিলেন। আর আমাদের হাতে সময় কম, আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে, অর্থাৎ এবিসির প্রতি ঘন্টার খবর শুনব। এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কিছু ঘটেনি। এখনো আমরা জানছি যে ঘটনার পিছনে, আমরা প্রথম শুরুতেই আজকে বলেছি, ফেসবুকে আমি স্ট্যাটাসও দিয়েছি যে হত্যাকাণ্ডের পেছনে কি ঘটনা ছিল, সেটাই আমাদের তুলে ধরবার আসল উদ্দেশ্য আজকে। তেফাকে জানিয়ে দিচ্ছি যে বন্ধুরা, মাঝে মাঝে কিছু গান শুনে জানতে ইচ্ছে করে গানটির পেছনে সেই গল্পটা, তবে এখন সেই সুযোগ করে দিচ্ছে রবি রেডিও। আপনি রবি নাম্বার থেকে ডায়াল করুন 80805 নাম্বার, আর নতুন ভাবে গাওয়া এলআরবির বেস্ট হিট 10টি গান থেকে বেছে নিন আপনার পছন্দের ট্র্যাক। আর গান শুরুর আগে আয়ুব বাচ্চুর মুখে শুনে নিন গানের পেছনের গল্পটি, আর এর জন্য চার্জ প্রযোজ্য, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আমরা ফিরে যাব আবারও কুয়াশার রহস্যের কাহিনীতে। আজকে যে রহস্যের কাহিনী চলছে নিহার বানুর হত্যাকাণ্ড, সঙ্গে আছি শারমিন, এবং আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 89209 নম্বরে, আর আরজি শারমিনের ফ্যান পেজ এবিসির ফ্যান পেজ তো আছেই, সঙ্গেই থাকবেন। ফিরছি বিরতির পর। আরো একবার রবি উৎসবের রাতে স্বাগত, যেখানে চলছে কুয়াশা, এবং কুয়াশায় চলছে এক অনিন্দ সুন্দরীর গল্প। এবং এই অনিন্দ সুন্দরীর করুণ কাহিনী বা তার যে করুণ পরিণতি কি হয়েছিল সেটা আমরা আমাদের যে প্রমো গেছে এই কদিন সেখানে আপনারা জেনে গেছেন, কিন্তু তার আড়ালে কি রহস্য ছিল, কি কারণে তাকে এত করুণভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল, সেটাই আমরা আজকে আপনাদের জানাচ্ছি। অনেক বন্ধু অনেক কিছু লিখে পাঠিয়েছেন, আমার সময় হাতে খুব কম, আমি চাইছি গল্পটা একবারে শুনিয়ে তারপর ফিরে এসে কথা বলতে, কিন্তু এই ফাঁকে দু একটা ইনফরমেশন আমি দিতে চাই বন্ধুদেরকে। একজন লিখে পাঠিয়েছেন, তার নাম পাঠিয়ে লিখেছে, আমি নিহার বানু সম্পর্কে লেখাগুলো কোথায় পাব প্লিজ জানান। লেখাগুলো সেটা হচ্ছে যেটা বলছিলাম, আহমেদ শফিউদ্দিন চমৎকার একটা ইস্যু বের হয়েছিল, বিচিত্রা সাপ্তাহিক বিচিত্রা বেরোতো তখন, সেই সময়ে সেটা যদি কোথাও খুঁজে পান তাহলে সেখানে একেবারে বিস্তারিত ছবি সহ সমস্ত দেওয়া আছে, এই ডিটেইল এত চমৎকার ডিটেইল যে কোনো মার্ডার কেস নিয়ে হতে পারে আমি আগে কখনো কোথাও পাইনি। এছাড়াও আরেকটি বই আছে হারুন হাবিবের লেখা নির্বাসিতা নিহার বানু নামে, এই বইটি যদি আপনি কালেক্ট করতে পারেন এটা তাহলে আপনি সেখান থেকে জানতে পারবেন। এটা ম্যাগনাম ওপাস নামে একটি প্রকাশ করেছেন তারা। আবারও বলছি নামটা নির্বাসিতা নিহার বানু, লেখকের নাম হচ্ছে হারুন হাবিব। আর এই ঘটনাটা কত সালে সেটা জানতে চেয়েছেন ইয়াকুব, লিখেছে আপু ঘটনাটা কত সালের, এটা 1976 সালের ঘটনা, বলছিলাম 4 দশক আগের ঘটনা। তেমনি অনেক প্রশ্ন বন্ধুদের মনে আছে, অনেকেই কুয়াশার অকুণ্ঠ প্রশংসা করেছেন, কুয়াশা অসম্ভব ভালো লাগে। একজন লিখে পাঠিয়েছে, আপনার উপর আমি অনেক রাগ করি কিন্তু তারপরেও আপনার কুয়াশা শুনতে আমি কখনো মিস করি না, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা গল্পে ফিরে যাই, নইলে গল্পের কন্টিনিউটিটা নষ্ট হয়ে যাবে। আমরা দেখছিলাম যে নিহার বানু আর আর বাবুর মধ্যে কথোপকথন হচ্ছে, কারণ বাবু অলরেডি অনেকের কাছে বলে বেরিয়েছে যে নিহার বানু তার গার্লফ্রেন্ড হয়, যেটা শুনে নিহার বানু প্রচন্ড খেপে গিয়েছিল। আমরা গল্পটা শুনবো, তারপর ফিরে আসছি। কুয়াশায় আছি আপনার সঙ্গে আমি শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2। আমাদেরকে বা আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 89209। এছাড়াও আরজি শারমিনের ফ্যান পেজ আছে এবং এবিসি রেডিও ফ্যান পেজ তো আছে। কিছুদিন পর আরেক ক্লাসমেটের কাছ থেকে নিহার আবার শুনতে পেল বাবুকে উপহার দেওয়া ছবিটা নাকি বাবু নিজের পড়ার টেবিলের
কাচের নিচে রেখে দিয়েছে আর সবাইকে বলে বেড়াচ্ছে এটা তার ডার্লিং এর ছবি। এটা নিয়ে আবার নিহার ও বাবুর মধ্যে ঝগড়া হলো, কিন্তু বাবু আবারও বলল এগুলি মানুষের বানানো কথা, সে নিহারকে বোন ছাড়া আর অন্য কিছুই ভাবে না। নিহার আবারও বাবুর কথা বিশ্বাস করল। এরপর থেকে বাবু সুযোগ পেলেই নিহারকে মাঝে মাঝে বলত বোনের সম্পর্ক বদলে অন্য সম্পর্ক গড়ে তোলার জন্য, কিন্তু নিহার রেগে গেলে সে সঙ্গে সঙ্গে নানা কথায় ঘুরিয়ে ফিরিয়ে বলল ঠাট্টা ফাজলামি করছি, আসলে এটা মিন করি নাই।
নিহার, আমি একটু কথা ভাবছিলাম।
কি কথা?
আচ্ছা, আমাদের মধ্যকার সম্পর্ক, মানে তোমার আমার মধ্যকার সম্পর্ক, এই ভাই বোনের সম্পর্কটা একটু উজ্জ্ব করে অন্য কোন সম্পর্ক মানে ভাবা যায় কি?
ছি 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 বাবু ভাই, এটা কেমন নোংরা কথা বলছেন আপনি। বোনকে যে বিয়ে করতে পারে সে তো মাকেও বিয়ে করতে পারে, তাই
না? তুমি তো দেখি রেগে গেলে। আরে আমি তো তোমাকে একটু পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমার মন ঠিকঠাক মতো আছে কিনা, তুমি ভালো আছো কিনা, তাই আর কি। আরে রাগ করো না।
কিন্তু আমার এসব কথা একদম পছন্দ না, আর কখনো এমন কথা বলবে না প্লিজ।
আরে আরে তুমি এত অল্পতেই রেগে যাও কেন নিহার, বলো তো দেখি।
আপনি আমাকে এসব কথা বলবেন আর আমি রাগ করবো না? আপনি, আমি এগুলো একদম শুনতে চাই না, তাহলে আপনার সাথে আর আমি কথাই বলতে পারবো না।
আরে আরে না 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 প্লিজ প্লিজ রাগ করো না, আমি আর কখনো এরকম কথা বলবো না, রাগ করো না, রাগ করো না।
বাবু কখনোই নামাজ পড়তো না, কিন্তু তার পকেটে সব সময় নুরানি নামাজ শিখার বই থাকত। নিহার যখন বাবুর প্রেমের কথা শুনে রেগে যেত, তখন সে পকেট থেকে নুরানি নামাজ শিখার বই বের করে বলত, এটা ছুঁয়ে শপথ করছি তুমি আমার বোন ছাড়া আর অন্য কিচ্ছু না। মাঝে মাঝে নিহার রেগে বান্ধবীদের বলত, ইচ্ছা করে বাবুকে জুতা দিয়ে পিটাই, কিন্তু ওর কসম কাটা দেখে না খুব মায়া লাগে। এভাবেই দিন চলছিল। ফাইনাল পরীক্ষার আগে, ক্লাস সাসপেন্ড হবার কিছুদিন আগে, নিহারের জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এলো। ছেলে নওগাঁ ইঞ্জিনিয়ার। কিছুদিনের মধ্যে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও পাকা হয়ে গেল। সেটা 1976 সালের জানুয়ারি মাসের কথা। আমাদের আজকের গল্পের মূল ঘটনা কিন্তু এখান থেকেই শুরু।
বাবু ভাই, আপনার কাছে একটা কথা বলবো।
বলো, কি কথা বলবে বলো
না? মানে কি হবে যে বলবো ঠিক।
আরে মানে মানে করছে কেন, বলো না কি বলবো।
আসলে বাবু ভাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
কি বিয়ে ঠিক হয়ে গেছে? কবে, কার সাথে?
নওগাঁয় একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে।
তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ, শুনেছি ছেলেটা নাকি খুবই ভদ্র আর ভালো।
ভালো ভালো, তাহলে আমাকে বলছো কেন?
না মানে আপনি আমার ভাইয়ের মতো কিনা, আর তাছাড়া অনেক সময় অনেক কিছু আপনার সাথে অনেক কিছু নিয়ে রাগারাগি করেছে, এখন আর মনে কোনো তিক্ততা রাখতে চাই না। আর কয়েকদিন পরে বিয়ে হয়ে গেলে আমি না অনেক দূরেই চলে যাব, আর হয়তো কখনো দেখাই হবে না।
নিহার, সবাইকে ছেড়ে দূরে গিয়ে তুমি থাকতে পারবে?
হ্যাঁ, মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতেই হয় বাবু ভাই।
একটা কথা জিজ্ঞেস করবো রে। হ্যাঁ
বলো।
তুমি আমাকে পছন্দ করলেন না কেন?
বাবু ভাই, আবার সে একই কথা। আপনি জানেন আমি এসব একদম পছন্দ করি না, ক্লাসমেটদের সাথে এমন সম্পর্ক আমি ভাবতেই পারি না কখনো। আমি যাকে বিয়ে করবো সে হবে বিদ্যা বুদ্ধি যোগ্যতা সব দিক দিয়ে আমার চাইতে অনেক বড়, আপনি আর এসব প্লিজ ভাববেন না।
ঘটনার মোড় ঘুরে গেল সেদিন থেকেই। নিহারের বিয়ের কথা শোনার পর থেকে বাবু যেন পাগলের মতন হয়ে গেল। সে আরো বেশি করে তার এতদিনের মনের গোপন কথাটা পরিচিত বন্ধু বান্ধবদের কাছে বলা শুরু করে দিল। লতিফলের রুমমেট রশিদুজ্জামান পরে জানিয়েছিল বাবু তার বন্ধু আহসানুল হক, শহীদুল ইসলাম আর এনামুল হককে প্রায় বলত যে নিহারকে ছাড়া আমার জীবন বৃথা, আমি নিহারকে ছাড়া বাঁচব না। যে নিহারকে আমি এতদিন ধরে মনের মণিকোঠায় একান্ত নিজের করে বেঁধে রেখেছি, সেই নিহার অন্যের কাছে চলে যাবে, এ ভাবা যায় না, এটা হতেই পারে না। যে করেই হোক ওকে আমার চাই চাই, যে কোনো মূল্যের বিনিময় হোক নিহারকে আমার পেতেই হবে। নিহার সংক্রান্ত চিন্তায় বাবু সারাক্ষণ মগ্ন থাকত। বন্ধুদের বলতো, তোমরা আমাকে সাহায্য করো, যে কোনো মূল্যের বিনিময় হোক নিহারকে আমার চাই, অন্য কোথাও ওর বিয়ে হতে পারে না, কিছুতেই না। ধৈর্যের বাঁধ যেন তখন ভেঙে গেছে বাবুর। বন্ধুদের সঙ্গে নিহারকে নিয়ে গল্প করতে করতে একদিন বাবু তার বন্ধু আহসানুল হক, শহীদুল ইসলাম, নীলু ও এনামুলকে বলেই ফেলল যে সে নিহারকে বিয়ে করতে চায়। ওর সাথে ভাই বোন সম্পর্ক আছে বলে আগে নাকি সে কখনো নিহারকে বিয়ে করার কথা বলতে পারত না, কিন্তু এখন নিহারকে ছাড়া তার আর বাঁচা সম্ভব না, কোনোভাবে সে বাঁচতে পারবে না। তাই নিহারকে বিয়ে করবে বলে প্রকাশ করেই
বাবু বন্ধুদের সবাইকে বলে ফেলল তাকে এ ব্যাপারে সাহায্য করতে হবে এবং এটা করতেই হবে। এই সাহায্য না হলে চলবে না। এই নিয়ে বাবুর বন্ধুদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলতে লাগলো। তারা সবাই মিলে ভাবতে শুরু করল কি করে বাবুর সাথে নিহারের বিয়ে দেয়া যায়।
বসে বসে কি করছিস বাবু?
কিছু না।
আরে কি আর করবে, সারাদিন বসে বসে নিহারের কথা ভাবে
আর আমাদের ঘুম আরাম করে।
দেখ নিহারকে নিয়ে তোরা একটা বাজে কথা বলবি না, আমি ওকে ভালোবাসি।
কিন্তু আমরা তো জানতাম ওর সাথে তুই ভাই বোনের সম্পর্ক পাতিয়েছিস।
হ্যাঁ তা করেছিলাম, কারণ নিহারার কোনো ভাবেই আমার সঙ্গে কথা বলতো না। কিন্তু আমার অসহ্য লাগছে, আমি নিহারকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া বাঁচব না।
নিহারের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে?
তাই নাকি? কার সাথে?
শুনলাম কোন এক ইঞ্জিনিয়ারের সাথে।
হোক, কিন্তু আমি নিহারকে চাই, আমি নিহারকে বিয়ে করব।
কিন্তু নিহার তো তোকে একদম পছন্দ করে না, সে কোনোভাবেই রাজি হবে না।
রাজি ওকে হতেই হবে, এভাবে আমাকে ফেলে চলে যাবে আমি তা কখনোই হতে দেব না। অন্য কেউ ওকে বিয়ে করবে? না না, তা কখনোই সম্ভব না।
কিন্তু তা কি করে হবে?
তোরা আমাকে সাহায্য কর, নিহারকে নিহারকে আমি চাই, আমাকে পেতেই হবে নিহারকে, তোদেরকে সাহায্য করতেই হবে। তোরা কেন বুঝতে পারছিস না? প্লিজ তোরা আমাকে সাহায্য কর, নয় তুমি পাগল হয়ে যাব। আমি নিহারকে চাই যেভাবেই হোক, তোরা আমাকে সাহায্য কর, নয় তুমি পাগল হয়ে যাব।
তোর অবস্থা তো দেখি আসলেই খারাপ।
তাহলে এখন কি করা যায়?
কিছু একটা কর তোরা। তোরা কেন বুঝতে পারছিস না আমি নিহারকে ছাড়া বাঁচতে পারবো না?
দাঁড়া দাঁড়া দাঁড়া, পাগলামি করিস না, চিন্তা করে দেখি।
বাবুর এই ধরনের পাগলামি দেখে একসময় তার বন্ধুরা স্বীকার করল যে তারা তাকে সাহায্য করবে এবং নিহারের যাতে অন্য কোথাও বিয়ে না হয়ে যায় বা বিয়ে না হতে পারে সেই চেষ্টাই তারা করবে। বাবুর সাহায্য চাওয়ার প্রস্তাবে তারা রাজি হয়, কেননা বাবু বলতো নিহারকে যদি সে বিয়ে করতে না পারে তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে। নিহারের অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সে কিছুতেই তা সহ্য করতে পারবে না, সে কোনোভাবেই সে বিয়ে মেনে নেবে না। 23 জানুয়ারি 1976, নবাব আব্দুল লতিফ হলে বাবুর 217 নম্বর রুমে বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একটা মিটিং হল এবং মিটিং এ এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হল। সেই মিটিং এর মধ্যে উপস্থিত ছিল এনামুল, শহীদুল, আহসান ও বাবু। তারা সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 25 জানুয়ারি 1976 তারিখে শহরের হেতেমখা এলাকার মিনা মঞ্জিলে নিহারকে নিয়ে যাওয়া হবে এবং বাবু সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেবে।
আচ্ছা সন্তুরা, খুব জরুরি কারণে তোদেরকে একসাথে ডেকেছে।
কি ব্যাপার এত জরুরি তলব, একেবারেই গোপন মিটিং?
হ্যাঁ, আমরা একটা প্ল্যান করছি, তোরা সবাই থাকবি আমাদের সাথে।
কি প্ল্যান? আগামী 25 জানুয়ারি আমরা বাবুর সাথে নিহারের বিয়ে দেবো ভাবছি।
মানে কি?
মানে কি?
নিহারকে মিনা মঞ্জিল আসতে বলবো, ওখানে এখন কেউ থাকে না, বাড়িটা খালি আমাদের দখলে, নিহারকে যে কোনো ভাবেই হোক সেখানে নিয়ে আসতে হবে, তারপর নিহারকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে।
যদি নিহার রাজি না হয়
তাহলে আমি ওকে জোর করে বিয়ে করব।
বাবু তুই নিহারকে কিভাবে মিনা মঞ্জিলে নিয়ে আসবি?
সেটা তোরা আমার উপর ছেড়ে দে, ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি বলবো এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে, ওকে আসতেই হবে।
কিন্তু বাবু ওই দিন তো ডিপার্টমেন্টের পিকনিক, সবাই পিকনিকে যাবে, নিহার যদি সেখানে চলে যায়?
ও হো, আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে নিষেধ করব ও যেন পিকনিকে না যায়।
তারপর ওকে নিয়ে এলেই তোদের দুজনের বিয়ে পড়িয়ে দেব। এই তোরা সবকিছু রেডি রাখবি, কোনো সমস্যা যেন না হয় দেখতে হবে।
কোনো সমস্যা হবে না।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম নিহার বানুর কে নিয়ে বাবু এবং তার বন্ধু এবং তার দলবলরা কি পরিকল্পনা, কি একটা ভয়ঙ্কর পরিকল্পনা করার কথা। ভয়ঙ্কর মানে কি, তাকে জোর করে বিয়ে করবে, তাকে রাজশাহীর হেতেমখা রোডের মিনা মঞ্জিল নামে একটি বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেবে এবং বিয়েতে রাজি না হলে কি করাবে, সে সবকিছু শুনছিলাম। আর তার আগে আমরা জেনেছি যে নিহার বানুর বিয়ে ঠিক হয়ে গেছে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে, যেটা কোনোভাবেই বাবু মেনে নিতে পারছেন এবং তার প্রচন্ড আসক্তি এবং তার এক ধরনের প্রেম থাকে, যে প্রেমটাকে ঠিক কি বলবো, সেটা এক ধরনের অবসেশন, মানে চূড়ান্ত রকমের অবসেশন, যেটা নাকি একটা মানুষকে ভয়ঙ্কর দিকে ঠেলে নিয়ে যেতে পারে, সেরকমই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি বাবুর। তো যাই হোক, হাতে আমাদের সময় কম, আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আমরা আবারও গল্পে ফিরে আসবো। এরপর কথা বলছি না, সোজা সরাসরি গল্পের ভেতর ঢুকে যাব। কিন্তু এই ফাঁকে জানিয়ে রাখছি, আপনি আছেন রবি উৎসবের রাতে, অর্থাৎ যেখানে চলছে কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শারমিন। আর জানিয়ে দিচ্ছি, এবার যত বেশি কথা বলবেন কল রেট কিন্তু ততই কমবে, কারণ রবি দিচ্ছে মাত্র 10 টাকা ব্যবহারের পর যে কোনো নাম্বারে 10 পয়সা, আর 25 টাকা ব্যবহারের পর সব রবি নাম্বারে 4.17 পয়সা সবসময়। তাই কম কল রেট পেতে কথা বলুন আরো বেশি, জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি ফিরে আসবো একটু পরে, কিন্তু নিহার বানুর বাকি গল্প নিয়ে সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এবং আরজি শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ। January 1976 রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক ছিল সারদাতে। সিদ্ধান্ত হল বাবু নিহারকে কোনো কারণ দেখিয়ে পিকনিকে যেতে নিষেধ করবে, কিন্তু নিহারকে বাসে খুঁজে না পেয়ে মাথা খারাপ হয়ে গেল বাবুর। অবশেষে অনেক খুঁজে নিউ মার্কেটে গিয়ে বাবু ও শহীদুল পেল নিহারকে। তারা বলল 25 তারিখের ডিপার্টমেন্টের যে পিকনিক রয়েছে তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সেদিন বাবুর এক আত্মীয়র বাসায় সবাই দাওয়াত খেতে যাবে। নিহার প্রথমে এ প্রস্তাবে রাজি হল না, কিন্তু বাবু আর শহীদুলের জোরাজুরিতে শেষ পর্যন্ত নিহার বলল আচ্ছা দেখা যাবে। সিদ্ধান্ত মোতাবেক 25 জানুয়ারি 1976 তারিখে 10টায় শহীদুল নিহারদের বাড়িতে গিয়ে ওর খোঁজ নেয়। সেখানে গিয়ে সে শুনতে পায় নিহার ভোরে সারদায় পিকনিকে চলে গেছে। অবাধ্য নিহারের এই আচরণে রেগে যায় শহীদুল, বলে আসে ঠিক আছে কথা যখন রাখল না তখন এর ফল ভোগ করতেই হবে। শহীদুল ফিরে আসার পর বাবু ও তার বন্ধুরা ওর মুখ থেকে সবকিছু শুনল। স্বাভাবিক কারণে তারা সবাই খুব রেগে গেল, সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয় বাবু নিজে। বাবু সে মুহূর্তেই সারদার পিকনিকে যেতে মনস্থির করে ফেলে এবং দুপুর 12টার দিকে বন্ধুদের ছেড়ে সারদায় চলে যায়।
খলম্বা, খলম্বা, নিহার, কেউ আছেন?
কে কে?
খলম্বা, আমি শহীদুল, নিহারের বন্ধু। নিহার কোথায়?
ও তো পিকনিকে গেছে বাবা।
কি পিকনিকে গেছে?
কিছু বললে বাবা?
না খালাম্মা, ঠিক আছে আমি আসি।
পিকনিকে চলে গেছে মানা করার পর এত অবাধ্য। ঠিক আছে, কথা যখন শুনেই না এর ফল ওকে ভোগ করতেই হবে।
কিরে শহীদুল, কি হলো?
নিহার পিকনিকে চলে গেছে।
কি, আমার কথা শুনলো না?
এখন কি হবে?
এত বড় সাহস, আমি এতবার বলার পরেও কথা রাখলো না। আমিও যাবো পিকনিকে। কোথায় গেছে?
পরদিন 26 জানুয়ারি 1976 বাবু এনামুলকে আগেই বলল যে আজই সন্ধ্যায় তারা এই ব্যাপারে একটা শেষ সিদ্ধান্ত নেবে। কথা মতো বাবুর রুমে এনামুল, শহীদুল, আহসান ও বাবু শেষবারের মতো আলোচনায় বসে। 26 জানুয়ারি নিহারকে প্রলোভন দেখিয়ে অথবা কোনো মিথ্যা কথা বলে যে করেই হোক হেতেম খার কলাবাগানের মিনা মঞ্জিলে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে ওকে বাবুর সাথে বিয়ে দেওয়া হবে এবং সেটাই হয় নিহার বানুকে নিয়ে তাদের চরম এবং শেষবারের মতো সিদ্ধান্ত। ঠিক হয় এনামুল, আহসান ও শহীদুল সেখানে আগে থেকে উপস্থিত থাকবে। সে আলোচনাতেই তারা চরমতম সিদ্ধান্ত গ্রহণ করে। তারা ঠিক করে নিহার যদি স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি অস্বীকার করে তাহলে তারা চাপ প্রয়োগ করবে। কিন্তু তাতেও যদি নিহার রাজি না হয়, ওদের কথা মেনে নিতে অস্বীকার করে, তাহলে
তোরা রেডি থাক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, নিহারকে যে করেই হোক কাল মিনা মঞ্জিলে নিয়ে আসবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত।
ঠিক আছে, আমরাও সবকিছু রেডি রাখবো, কালকেই নিহারের সাথে তোর বিয়ে দিব।
কিন্তু কালও যদি এমন কিছু ঘটে? অসম্ভব, কালকে আসতেই হবে। ভয় দেখি হোক, লোভ দেখি হোক, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ওকে আমি এখানে নিয়ে আসবোই।
আর তারপরে ওর এত অহংকার ভেঙে দেওয়া হবে। ভালো কথায় যদি রাজি না হয়?
যদি রাজি না হয়
তাহলে কালকে ছেড়ে তোর ওকে কিছু করে দেয়।
1976 সালের 25 জানুয়ারি সারদা থেকে ডিপার্টমেন্টের পিকনিক শেষে বাড়ি ফিরে আসে নিহার। পরদিন 26 তারিখ যথারীতি ডিপার্টমেন্টে যায় এবং বাসায় ফিরে আসে। 27 তারিখ যাবার কালে কোন রকম কোন ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম যা ঘটল তা ফিরবার সময়। সব সহপাঠী দুপুরবেলা বাসায় ফিরে এলো, নিহার আর ফিরল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, বাসায় না জানিয়ে কোথাও যাওয়া বা রাতে কোথাও থাকার মতো মেয়ে মোটেও নয় নিহার। স্বাভাবিক কারণে মা সহ পরিবারের অন্যান্য সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। নিহারের খোঁজে পরিচিত সব জায়গায় ছুটে যান তারা। না, কোথাও নেই নিহার, নিহারের কোনো খোঁজ মিলল না। রাত শেষে ভোর হল 27-30, নিহার নিখোঁজ। পরিজনের আত্মীয় স্বজনের কাছে এ যেন নিছক এক ভৌতিক কাণ্ড। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, বান্ধবী নাজরিনও ফিরে এসেছে সেই দুপুরে, নিহারের খোঁজ নেই। কোথায় গেল নিহার? সন্দেহ হল গর্ভধারিণীর, অর্থাৎ নিহারের মায়ের, বড় বোন মঞ্জিলার, বাড়ির অন্যান্য সবার, অসম্ভব চিন্তা করে আব্দুর রহমান দুখু এবং একমাত্র ছোট ভাই রেজাউল করিম বাবুলকে পাঠানো হল পরিচিত সবার বাসায়। কিন্তু না, নিহার নেই কোথাও, কোথাও নেই। 27 জানুয়ারি নিহারের নিখোঁজের পরদিন সকাল থেকে কয়েকবার দুখু এবং বাবুল বিশ্ববিদ্যালয়ে খোঁজ করে ফিরে আসে এবং এতটুকুই তারা জানতে পারল যে সেদিন দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে বাবু ও নিহারকে আলাপ করতে দেখেছে ওদের সহপাঠীদের অনেকেই। নিহারের বান্ধবী নাজনীন জানায়, সেদিন সকাল 8টার বাস ধরে সে আর নিহার বিশ্ববিদ্যালয়ে যায় এবং 9টায় ক্লাস করে। এর পরও দুটো ক্লাস ছিল, কিন্তু পরে যখন তারা জানতে পারে যে আজকে আর ক্লাস হবে না, তখন বাস ধরার জন্য সেও নিহার বেরিয়ে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কাছে পৌঁছতেই বাবু নিহারকে ডাক দেয়। নিহার তাকে দাঁড়াতে বলে বাবুর কাছে যায়। তারপর ওরা দুজনে দালানের সিঁড়ির কাছে দাঁড়িয়ে গল্প করছিল। এরপর নাজনীন কিছু বলতে পারে না, সে নিহারকে দেখে তারপর বাসায় চলে এসেছিল।
ও মঞ্জিলা, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো নিহার ফিরল না রে। কি জানি, আমারও তো খুব চিন্তা হচ্ছে, নিহার তো কখনো এমন করে না। দেখি দাঁড়াও, আমি দুখুকে বলি ও খোঁজ নিয়ে আসুক ইউনিভার্সিটিতে। এই দুখু, দুখু, এই তুই বাবুলকে নিয়ে যা তো, নিহারের বন্ধু বান্ধবরা নিশ্চয় কিছু বলতে পারবে, একটু দেখ ও কোথায় গেল।
এখনই যাচ্ছি আপা। না, নিহার আপা কোথায় গেল কেউ তো কিছু বলতে পারছে না।
আমার মেয়েটা কোথায় গেল, আমি এখন কোথায় খুঁজি ওকে? এই দাঁড়াও, এই দুঃখ এসেছিস, কোথায় কোথায় খুঁজেছিস, পেয়েছিস ওকে?
আত্মীয় স্বজন সবার বাড়িতেই তো গেলাম, কেউ তো কিছু জানে না।
কি বলছিস, এখন কি হবে? শোন, কালকে সকালে আবার যাবি ইউনিভার্সিটিতে।
হ্যাঁ ঠিক, ঠিক আছে আপা। নাজিন আপা, আমাদের নিহারকে কোথাও দেখেছেন? কালকে থেকে সে বাসায় ফিরেনি।
কি বলেন ভাইয়া, আমি তো গতকালকে ওকে দেখেছি, কোথাও হয়েছে।
কখন, কোথায়?
গতকাল তো দুজনে একসাথে ইউনিভার্সিটিতে গেলাম, দুপুরের ক্লাস শেষে একসাথে ফিরছিলাম, কিন্তু আসার পথে বাবু ভাই নিহারকে কি একটা জরুরি কথা বলার জন্য ডেকে নিল, আর দেরি হয়ে যাচ্ছিল বলে আমিও চলে এসেছিলাম।
সে কি?
30 জানুয়ারি 1976, বড় বোন মঞ্জিলা থানায় একটি এজাহার দায়ের করেন। রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব খাদিমুল ইসলাম নিহারের পরিবার সূত্রে জেনেছিলেন যে নিহারের কয়েকজন বন্ধু নবাব আব্দুল লতিফ হলের আবাসিক ছাত্র। তারপর তিনি জানুয়ারির 29 তারিখ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ডক্টর শামসুল হকের সাথে সাক্ষাৎ করে তাকে নিহারের সতীর্থ এবং লতিফ হলের আবাসিক ছাত্র এমন কাউকে ডেকে দেওয়ার জন্য অনুরোধ করলেন। ডক্টর হক এই বিভাগের এক ছাত্রের কাছে জানতে চাইলেন লতিফ হলের কোন ছাত্রকে এখানে পাওয়া যাবে কিনা। ছাত্রটি ক্লাসরুম থেকে ফিরে এসে জানালো বাবু নামের লতিফ হলের এক আবাসিক ছাত্র ক্লাস করছে। বিভাগের কৃতি খেলোয়াড় হিসেবে ডক্টর হক বাবুকে খুব ভালো করে চিনলেন, তিনি তাকে ডেকে পাঠালেন। ইতিমধ্যে 10-15 মিনিট পার হয়ে গেছে, এক পর্যায়ে ক্লাসও শেষ হয়ে গেল, কিন্তু বাবু আর এলো না। ডক্টর হক অ্যাটেন্ডেন্ট রেজিস্টার খুলে দেখতে পেলেন বাবু সেদিন ক্লাসে উপস্থিত ছিল। তিনি ধরেই নিলেন বাবুর কাছে হয়তো খবরটি পৌঁছে নাই, তাই বাবু আসেনি। এমন মুহূর্তে যে ছাত্রটি জানিয়েছিল বাবু ক্লাস করছে, সে এসে যথাসময়ে বাবুকে পাঠিয়েছিল বলে জানালো। সভাপতি কিছুটা অবাক হলেন এবং জনাব খাদিমকে নিয়ে লতিফলের প্রাধ্যক্ষ ডক্টর গোলাম সাকলায়েন সাহেবের সঙ্গে দেখা করে নিহারের নিখোঁজ হওয়ার বিষয়ে তাকে জানালেন। বাবুকে এখানে সেখানে খোঁজ করে সেদিন আর পাওয়াই গেল না। তারপর জনাব খাদিমুল ইসলাম সাহেব ফিরে গেলেন।
ডক্টর হক, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। আপনি তো জানেন আপনার ডিপার্টমেন্টের একজন ছাত্রী নিহার বানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি একটু দেখবেন ওর কোনো ক্লাসমেটকে ডেকে দেওয়া যায় কিনা, বিশেষ করে লতিফলের কোনো ছাত্র?
আমি এখনই দেখছি। এই ছেলে শোনো, দেখো তো লতিফলের কোনো ছাত্রকে এখন পাওয়া যাবে কিনা।
জি আচ্ছা স্যার, বাবু নামে একজন আছে স্যার।
বাবু, ওকে তো আমি চিনি, আমার সাথে এসে দেখা করতে বলো।
ঠিক আছে স্যার।
কি ব্যাপার, এখনো তো ছেলেটি এলো না, খাতাতে দেখা যাচ্ছে সে ক্লাসে উপস্থিত। ওই ছেলেটি কি আমার কথা ওকে বলেনি? চলুন খাদেম সাহেব, আমরা ক্লাসে গিয়ে একবার দেখে আসি।
চলুন দেখা যাক।
এই ছেলে, বাবুকে দেখেছো তুমি?
জি স্যার, তাকে বললাম ও আপনার কথা, সে তো আপনার সাথেই দেখা করতে গেছে।
কই, সে তো আসেনি।
কিন্তু আমি তো অনেকক্ষণ আগে তাকে বের হয়ে যেতে দেখেছি।
সে কি?
আমরা দেখলাম যে 1976 সালের 26 জানুয়ারি নিখোঁজ হয়ে যায় নিহার বানু। কোথাও নেই, না ইউনিভার্সিটির আছে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, না বন্ধুদের বাড়িতে, না আত্মীয় স্বজনের বাড়িতে, না ফিরে গেছে সে বাড়িতে। তাহলে কোথায় নিহার বানু? তাকে খোঁজা হচ্ছে সর্বত্র, সব জায়গায় খোঁজা হলো তাকে, কোথাও নেই, কোথাও নেই নিহার বানু। আমরা বাকি অংশে এখন জানব কি হয়েছিল সেদিন নিহার বানুর। সঙ্গেই থাকবেন, সঙ্গে আছে শারমিন গোয়াশায় রবি উৎসবের রাতে। আর শুনছেন এবিসি রেডিও 89.2। লিখে পাঠাবার ঠিকানা 8920 আর জি শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ। এরই মধ্যে নিহারের নিখোঁজ সংবাদ রাজশাহীর সীমানা পেরিয়ে জাতীয় সংবাদে পরিণত হয়েছে। প্রায় সব জাতীয় এবং স্থানীয় সংবাদপত্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিহারের সংবাদ ছাপছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নিহারের মতো মেধাবী এক ছাত্রীর অপহরণ স্বাধীন এই দেশে কেবল প্রথমই নয়, গভীর রহস্যের জালে জড়ানো এমন ঘটনা পুলিশ বিভাগের অভিজ্ঞতায় নেই বললেই চলে। ঘটনার গুরুত্ব ও রহস্য উভয়ই নিহারকে জাতীয় গণমাধ্যমে শিরোনাম করে তুলেছে। মামলাটির তদন্তভার প্রথমে বাংলাদেশ পুলিশের উপর ন্যস্ত করা হলেও পরবর্তীতে পুলিশের গোয়েন্দা বিভাগ এতে সম্পৃক্ত হয়। পুলিশ বিভাগ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তদন্ত কাজ পরিচালনা করলেও নিহার বানু নিখোঁজের কোন সুরাহা করতে পারছিল না। মাসের পর মাস যাচ্ছে, নিহারের কোথাও কোন খোঁজ নেই। পুলিশের লক্ষ্য কেবল নিহারকে জীবিত উদ্ধার করাই নয়, আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহার নিখোঁজ হল 27 তারিখে, 29 তারিখ থেকে বাবুকে ডিপার্টমেন্টে বা হলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও কাকতালীয়, তবু বিষয়টি তদন্ত কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলল। সহযোগিতার জন্য বাবুকে খোঁজা হল 29 তারিখ, বাবু বিভাগে উপস্থিত থেকেও এল না। নিহারের ঘনিষ্ঠ কোন বন্ধুর এমন আচরণ খুবই অপ্রত্যাশিত। পুলিশ কর্তৃপক্ষ বাবু নিরুদ্দেশ হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। অপহরণকারী না হলেও বাবুর অসংগত আচরণের কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ নতুনভাবে তদন্ত কাজ শুরু করল। বাবুর রুমমেটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ঢাকায় বাবুর চাকরি হয়েছে জানিয়ে 29 তারিখ দুপুরেই বাবু হল ছেড়ে চলে যায়। এমনই এক মুহূর্তে শোকাচ্ছন্ন নিহারের পরিবারকে আলোর সন্ধান দেখালো নিহারের ছোট ভাই বাবুলের নামে আসা এক উড়ো চিঠি। নিহার কোথায়? নিহার কি জীবিত নাকি মৃত? মৃত হলে কে এমন সর্বনাশ করল, কেনই বা করল? কয়েক মাস ধরে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে নিহারের পরিবার। এই চিঠি থেকে নিশ্চয়ই কিছু জানতে পারবে এমন বুক ভরা আশা নিয়ে চিঠিটি খোলা হল। কি ছিল সেই চিঠিতে আমরা পরে বলছি, তবে তদন্ত কাজের সুবিধার্থে নিহারের পরিবার চিঠিটি পুলিশ বিভাগে জমা দেয়। যাই হোক, বাবুর দেখা মেলেনি আর, তবে শেষ পর্যন্ত এই ঘটনার জট খুলেছে পুলিশের দারুণ ভূমিকা। ঘটনা হয়তো এখানেই থেমে যেত, আরো অন্যান্য হতভাগিনীর মতো নিহার বানুও মানুষের লোভ লালসার ঘৃণ্য রোষের শিকার হয়ে নিঃশব্দে হারিয়ে যেত, কিন্তু তা হয়নি। দেশ জুড়ে প্রতিবাদ উঠেছে এই বর্বরতম হত্যার বিরুদ্ধে। এক কণ্ঠে এই বর্বরতম হত্যার বিরুদ্ধে সংগঠিত হয়েছে মানবতাবাদী জনতা। এক কণ্ঠে আহ্বান এসেছে সরকারের কাছে অপরাধীদের খুঁজে বের করার। প্রতিটি জাতীয় সংবাদপত্র প্রতিবাদ মুখর হয়েছে, খবর ছেপেছে। সাধারণ পুলিশ থেকে সিআইডি পুলিশের হাতে তদন্ত ন্যস্ত হল। ইন্সপেক্টর আহমেদ কায়ুম বক্স বুঝে নিলেন প্রাথমিক তদন্তের সব নথিপত্র। সংবাদপত্রে খবর বেরোল নতুন করে হত্যা রহস্য খোঁজার চেষ্টার। গোয়েন্দা পুলিশেরও মাথা ঘামছে, একের পর এক ঘটনা প্রবাহের তথ্যাদি নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু কোনো কিনারা নেই। রহস্য যেন রহস্যই থেকে যাচ্ছে। তিন মাস পর প্রায় সবাই ভুলে যাচ্ছিল নিহার বানুকে। তদন্তের কোনো অগ্রগতি নেই আর আপাতত কোনো খবরও নেই দৈনিক কাগজে। কিন্তু আগেই বলেছি, কোনো পাপকর্মের পেছনে এমন একটা ভুল থাকে যা ধরে এগিয়ে গেলেই বেরিয়ে পড়ে আসল পাপীদের কদর্য মুখ। এক্ষেত্রেও ঘটল তাই। আহমেদ হোসেন বাবুকে নিয়ে মাথা ঘামাতে ঘামাতে ঝানু গোয়েন্দা অফিসারের মাথায় এলো এক অদ্ভুত চিন্তা। ছুটলেন তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সোজা চলে গেলেন বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায়। খুঁজে বের করলেন তিনি পলাতক আহমেদ হোসেন বাবুর একটি অ্যাকাউন্ট নম্বর, সেভিংস অ্যাকাউন্ট নম্বর 3828। আরো ঘাটলেন তিনি, দেখলেন 3828 অ্যাকাউন্ট নম্বরে কোনো এক শহীদুল ইসলামের নামে 1262 চেক নম্বরে 28 জানুয়ারি 1600 টাকার চেকে টাকা উঠানো হয়েছে। বাবুর টাকা তো বাবু নিজেরই তোলার কথা এবং বরাবর তাই হয়ে এসেছে। এই প্রথমবার বাবু শহীদুল ইসলাম নামে একজনকে দিয়ে বড় অঙ্কের টাকা তুলেছে এবং তা আবার নিহার নিখোঁজ হবার পরের দিন অর্থাৎ 28 তারিখ। কিন্তু বাবু তো 29 তারিখেও ক্যাম্পাসে ছিল, তাকে দেখাও গিয়েছে বিভিন্ন জায়গায়, তাহলে অন্যকে দিয়ে কেন সে টাকা উঠিয়েছে? আবার বাবুই যদি নিহারকে অপহরণ করবে তবে সে 28 ও 29 তারিখে ক্যাম্পাসে অবস্থান করলো কেন? আর যাকে দিয়ে টাকা তুলেছে সে শহীদুল ইসলামই বাকে, বাবুর সাথে তার কি সম্পর্ক? রহস্যের জাল যেন আরো বিস্তৃত হচ্ছে, সত্যকে যেন বার বার ঢেকে দিচ্ছে কুয়াশার চাদর। মুহূর্তে তার মাথায় চিন্তার স্রোত বয়ে গেল। কিছুক্ষণ নীরব হয়ে বসলেন তিনি, তারপর প্রয়োজনীয় নথিপত্রাদি নিয়ে বসে গেলেন। প্রায় বলে উঠতে চেয়েছিলেন তিনি, ইউরেকা, পেয়ে গেছি, কে শহীদুল ইসলাম? গোপন সূত্রে জোর তদন্ত চালালেন তিনি। সেটা মে মাস, খোঁজ নিয়ে খবর যা পেলেন, হ্যাঁ, পলাতক বাবুর এক ঘনিষ্ঠতম বন্ধু যার নাম শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। ঘটনার পর থেকে সে আবাসিক হল থেকে নিয়মিত ক্লাস করছে। পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে 1976 সালের 31 মে তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত, নিহার বানু মামলায় শহীদুল ইসলামই প্রথম গ্রেফতার হয়। মামলার তদন্ত যেন গতি ফিরে পেল, গণমাধ্যমে নিহার যেন আবার ফিরে এল। পুলিশ শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে বাবুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারল না, কিন্তু যা বের হয়ে আসলো তা যেন কেঁচো খুঁড়তে সাপ। মামলার স্বার্থে পুলিশ সব গোপন রাখল এবং শহীদুল ইসলামের জবানবন্দির ভিত্তিতে বগুড়ার গ্রামের বাড়ি থেকে বাবুর আরেক বন্ধু এনামুল হককে গ্রেফতার করে। 4 মাসের বেশি পার হয়ে গেছে, তারপর বাবুর দুই বন্ধু শহীদুল আর এনামুলের মুখ থেকে বেরিয়ে এলো নিখোঁজ নিহার বানুর সন্ধান। গোয়েন্দা পুলিশ অফিসার আহমেদ কায়ুম বক্স পরে জানিয়েছিলেন, এই দুজন আসামিকে গ্রেফতার করা ছাড়া রহস্য উদ্ঘাটন করা কোনোভাবেই সম্ভব হতো না। জবানবন্দি দিলেন গ্রেফতারকৃত আসামি শহীদুল ও এনামুল। তারা বললেন, নিহার বানু কোথায় আছে তারা জানে, বলে দিল মিনা মঞ্জিলের নাম। কোথায় আছে নিহার বানু? চলুন শুনব এখন কোথায় আছে নিহার বানু। বন্ধুদের সঙ্গে চূড়ান্ত মিটিং এর পর 27 তারিখ দুপুরে বাবুর বন্ধুরা সবাই মিনা মঞ্জিলে উপস্থিত হয় এবং বাবুর জন্য অপেক্ষা করতে থাকে। দেড়টার দিকে বাবু ও নিহার দুটো রিকশায় করে মিনা মঞ্জিলে আসে। ভেতরে প্রবেশ করেই ওরা দক্ষিণ পাশের শেষ কামরাটায় চলে যায়। ওদের ঢোকার সাথে সাথে বাবুর বন্ধুরা তাদের ঘরটা বন্ধ করে দেয়, তারপর ভেতরের একটা দরজা দিয়ে ওদের ঘরে ঢোকে। ওই ঘরেরও জানালা বন্ধ করে দেয়া হয়। তারপর যে গেট দিয়ে বাসায় ঢুকেছিল সবাই সেটা প্রথমে বন্ধ করে দেয়। দাওয়াতের কথা বলে নিহারকে নিয়ে আসার কথা হলেও নিহার দাওয়াতের কোনো পরিবেশ না দেখে এবং উপস্থিত সকলের অপ্রকৃতস্থ ব্যবহারে অবাক হয়ে যায়। নিহার বানু মিনা মঞ্জিলের এক ঘরে বন্দী, উন্মুক্ত কিছু যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঘরের দরজা জানালা সব বন্ধ, পালিয়ে যাবার কোনো পথ নেই। ঘরে ঢোকার পর মুহূর্তেই বাবু নিহারকে বলে যে নিহারকে সে মিথ্যার আশ্রয় নিয়ে এখানে নিয়ে এসেছে এবং কেন নিয়ে এসেছে সেটা জানায়। বাবু রাগে কাঁপছিল, নিহার নিরুত্তর ও নির্বাক হয়ে যায় বাবুর কথা শুনে। মুহূর্তে চোখ দুটো তার চরম সন্ধিহান হয়ে ওঠে। সে এক নিমেষে বাবুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। একজন চরম বিশ্বাসী বন্ধু কি করে কয়েক সেকেন্ডের মধ্যে চরম অবিশ্বাসী হয়ে উঠতে পারে, সেটাই ভাবতে থাকে তখন নিহার। জীবনটা তার কাছে এতদিন মুক্ত আকাশে ডানা মেলা পাখির মতো বাধাহীন মনে হতো, যেখানে কোনো বাধা ছিল না, রোদ বৃষ্টির মৃদু ঝঞ্ঝাট ছাড়া আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু আজ একই অভিজ্ঞতা হলো নিহারের। বাবু সরাসরি নিহারকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে চায় কিনা, সে বিয়েতে রাজি আছে কিনা। বাবুর কথা শুনে নিহার প্রথমে স্তম্ভিত হয়ে যায়, তারপর কোন রকমে নিজেকে সে সামলে নেয় এবং বাবুকে বলে যে সে এসব কি বলছে, তার সঙ্গে তো তার ভাই বোনের সম্পর্ক, সে কোনোভাবে বাবুকে বিয়ে করতে পারে না। কিন্তু বাবু তখন উত্তপ্ত, সে নিহারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে এবং নিহার যাতে বাধ্য হয় তাকে বিয়ে করতে সে চেষ্টায় সে চালাতে থাকে এবং ক্রমাগত সে বলতেই থাকে যে তাকে বিয়েতে মত দিতেই হবে। নিহার এ সময় অসহায় হয়ে পড়ে, সে বলতে থাকে আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়ার কথা বলে সে কেন তাকে এখানে নিয়ে এলো, এবং নিহার একথাও বলে যে বাবু যদি একটা বাজার কথা বলে তাহলে সে চিৎকার করে লোক ডাকতে বাধ্য হবে। কিন্তু তারপরেও কোনো কথা না শুনে বাবু তার উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং একটা পর্যায়ে নিহার চিৎকার করতে বাধ্য হয়, এবং যখনই নিহার চিৎকার করে বাবু তখনই নিহারের শাড়ির আঁচল দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। তারপর বাবু বারবার তাকে বিয়ের কথা বলতে থাকে এবং তাকে রাজি করাবার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে রাজি না হলে সে এখান থেকে ফিরতে পারবে না, তাকে সে কোনোভাবেই এখান থেকে ফিরে যেতে দেবে না। কিন্তু নিহার কোনোভাবেই হার মানতে রাজি নয়, সে কোনোভাবেই বাবুকে বিয়ে করতে রাজি নয়। এ অবস্থায় উত্তেজনা চরমে উঠলে এনামুল, শহীদুল ও আহসান নিহারকে বলে যে তাকে রাজি হতেই হবে, নইলে তাকে এখানে শেষ করে দেওয়া হবে। নিহারের বারবার অসম্মতির ফলেও কোনো কাজ হল না। বাবু ধীরে ধীরে তার শক্ত হাতের মুঠোয় নিহারের গলায় আঁচলের বাঁধনটাকে আরো শক্ত করে চাপতে থাকে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়া নিহার ছটফট করছিল, শেষবারের মতো প্রাণে বাঁচার চেষ্টা করছিল হাত পা ছুড়ে। ঠিক তখন এনামুল, শহীদুল, আহসান ওর দু হাত ধরে ফেলে শক্ত করে, যাতে ও নড়াচড়া করতে না পারে, বিয়েতে সম্মতি দিতে বাধ্য করতে তারাও বাবুর পক্ষ নেয়। বাবু শাড়ির আঁচলে নিহারের শ্বাসরুদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যায় তারপরেও, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও নিহার মাথা নেড়ে অস্বীকৃতি জানায়।
নিহার, আমি শেষবারের মতো বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো কিনা বলো।
আপনি আপনি কি বাজে কথা বলছেন বাবু ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সাথে আমার শুধু ভাই বোনের সম্পর্ক।
তুমি রাজি আছো কিনা তুমি তাই বলো, আজ আমি তোমাকে বিয়ে করবই, তোমাকে মত দিতেই হবে।
কি বাজে কথা বলছেন বাবু ভাই, আত্মীয় বাসায় নিয়ে যাবেন বলে আপনি আমাকে এখানে কোথায় নিয়ে এলেন? আপনি যদি এইসব বাজে কথা আবার বলেন আমি চিৎকার করতে বাধ্য হব, লোক ডাকতে বাধ্য হব আমি।
দেখো, আজকে কোনো চিৎকার করবা না, বাড়াবাড়ি করবা না বলে দিলাম, এক্ষুনি রাজি হও, নইলে কিন্তু তোমাকে এখান থেকে ফিরে যেতে দেবো না।
আপনি আপনি এমন কেন করছেন? আর আমি কিছুতেই এমন কথা রাজি হব না বাবু ভাই।
আপনি রাজি হয়ে যান, নইলে এখানেই আপনাকে শেষ করে দেওয়া হবে।
এইসব কি বাজে কথা বলছেন আপনারা বারবার আমাকে? কেন আপনারা আমাকে মিথ্যা কথা বললেন? কেন এখানে নিয়ে এলেন আমাকে? যেতে দিন আমাকে, ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, বাঁচাও।
কোন কথা বলবি না,
অন্যটা গলায় পেঁচিয়ে ধর,
রাজি আছো কিনা বলো,
বল, এখনো রাজি আছিস কিনা বল।
নিহার বানু মারা যায় এমনি করে, ওর প্রাণহীন দেহটা হঠাৎ করে ঝুলে পড়ে মিনা মঞ্জিলের ধুলি মাখা মেঝেতে, মুখ এবং নাক দিয়ে সামান্য রক্তও গড়িয়ে পড়ে, কিন্তু মরার আগ পর্যন্ত নিজের সম্মান রক্ষা করে গেছে। সে রাজি হয়নি বাবুর অশোভন প্রস্তাবে, নিজের জীবন বাঁচানোর জন্য সম্মান বিসর্জন দেয়নি সে। মারা গেল এমনি করে নিহার বানু, কিন্তু ওর মৃতদেহের দুর্ভাগ্যের শেষ হল না। এই ঘটনার পরেই বাবু ও তার বন্ধুরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করল পরবর্তীতে কি করা যেতে পারে। নিহারের মৃতদেহটাকে তারা কাত করে লম্বা করে শুইয়ে রাখল, সিদ্ধান্ত হল যা হবার হয়ে গেছে, এখন ব্যাপারটা যেন কেউ টের না পায় তার ব্যবস্থা করতে হবে। তারপর মিনা মঞ্জিল বন্ধ করে লাশটা ওখানে রেখেই তারা বেরিয়ে আসে, যে যার ঠিকানায় চলে যায় কিছুক্ষণের জন্য, দুপুরের খাওয়া দাওয়া হয়।
ধর তোরা ওকে শুইয়ে দেখানে,
মরে গেছে, এখন কি হবে?
কিচ্ছু না, মরে গেছে ভালো হয়েছে, বেঁচে থাকলে, বেঁচে থাকলেও যদি আমার না হবে,
ওরা বেঁচে থাকার কোনো দরকার নাই।
কিন্তু কিন্তু এই লাশ নিয়ে আমরা এখন কি করব?
লাশটা গুম করে ফেলতে হবে। একটা ট্রাঙ্ক কিনে নেয় তুই, যা তাড়াতাড়ি যা, লাশটা ভরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে।
কোথায়?
এখানেই।
ঠিক আছে, কিন্তু ট্রাঙ্ক না কেনা পর্যন্ত কি করব?
লাশটা এখানেই থাক, এ বাড়িতে কেউ আসে না, কেউ জানতেও পারবে না। তোরা যা ট্রাঙ্ক নিয়ে।
আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে ঠিক আছে।
তালা লাগানো বন্ধ ঘরের মেঝেতে শুয়ে থাকে রাজশাহী বিদ্যালয়ের অনিন্দ সুন্দরী নিহার বানু। মৃতদেহটি পাহারা দেবার আর দরকার হয় না তার, কারণ দেহ থাকলেও তাতে প্রাণ নেই, যেটা দেহের চাইতে অনেক মূল্যবান, অনেক আকর্ষণীয়। এরপর বাবু ও তার বন্ধুরা পূর্ব সিদ্ধান্ত মতে বিকেলে মেডিকেল কলেজ ক্যান্টিনে মিলিত হয়। এর মধ্যে যোগাযোগ করা হয় আজিজুর রহমান ও মিনা মঞ্জিলের কেয়ারটেকার রুহুল আমিন ফেতুর সঙ্গে। তারপর শেষবারের মতো সে বাড়িতে যাবার রাস্তায় মিনা মঞ্জিলের কেয়ারটেকার রুহুল আমিন ফেতুকে ঘটনার সবকিছু খুলে বলে সবাই। ফেতুকে হুমকি দেওয়া হয় এই ঘটনা যদি সে কাউকে জানায় তাহলে তাকে শেষ করে দেওয়া হবে। তারা এগিয়ে যায় হেতেমখা এলাকার সেই বাড়িটির দিকে, মিনা মঞ্জিলের দিকে। দেখতে দেখতে প্রধান ফটক খুলে একে একে সন্তপর্ণে সবাই বাড়ির ভেতর ঢুকল। কি মারাত্মক নিস্তব্ধতা বাড়িটিতে! মনে হয় কোনো কালেও এই বাড়িতে যেন কোনো সভ্য মানুষের কোনো চিহ্ন পড়েনি এই বাড়িতে। তারা ঠিক করল একটি বড় টিনের ট্রাঙ্কে করে লাশটা এখান থেকে অন্য কোথাও সরিয়ে ফেলাটাই নিরাপদ। পাঠানো হলো কজনকে বাজারে এবং কিছুক্ষণ পরে তারা 100 টাকার বিনিময়ে 30 ইঞ্চি লম্বা একটি কালো রঙের ট্রাঙ্ক নিয়ে এলো। কিন্তু বিপদ বাঁধল অন্যত্র। নিহার বানুর তুলতুলে শরীরটা তখন শক্ত হয়ে কাঠ হয়ে গেছে। বহু কষ্টেও তাকে আর বাঁকানো গেল না। বারবার চেষ্টা করা হলো কিন্তু কিছুতেই সম্ভব হলো না লাশটাকে ট্রাঙ্কে ভরা। তারপর সবাই মিলে ঠিক করল, না এভাবে তো চলবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। ট্রাঙ্ক ফেরত পাঠানো হলো। ঠিক সে সময় সবার মাথায় একটা বুদ্ধি এলো, এই বাড়ির কোনো এক জায়গায় নিহারের লাশটিকে পুঁতে রাখলে কেমন হয়। জায়গাও ঠিক করা হলো মিনা মঞ্জিলের ভেতরের একটা জায়গা। আহসানের পরামর্শে রুহুল আমিন ফেতু একটি বিশাল শাবল নিয়ে এলো। সবাই তাড়াহুড়ো করে সেই নির্দিষ্ট জায়গাটিতে একটি গর্ত খুঁড়ে ফেলল। তারপর নিহারের পরনে যা যা ছিল সব শুদ্ধ লাশের মাথা পূর্ব দিকে রেখে মাটির নিচে পুঁতে রাখল। মাটি চাপা দেওয়ার আগে নিহারের হাত থেকে ঘড়ি, কলম ও পার্সটি বাবু ও আহসান খুলে নিল। লাশ পুঁতে রাখার পর বাবু বলল, না লাশটাকে এভাবে রাখা ঠিক হবে না, এর উপর সিমেন্টের প্লাস্টার করতে হবে যাতে কেউ যেন কোনোদিন সন্দেহ করতে না পারে এর নিচে কি আছে। পকেটে একটা চেক বই ছিল, সেটা বের করে শহীদুলকে 1600 টাকার একটি চেক লিখে দিল। সে চেক দেওয়ার পর বাবু কাজ বুঝিয়ে দিল কি করতে হবে, কি করে পুঁতে রাখা লাশটির উপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে। লাশের অস্তিত্বকে চিরদিনের জন্য নিরুদ্দিষ্ট করে রাখতে হলে আর যা যা দরকার সবই সে বুঝিয়ে দিল। এই পৃথিবীতে এমন কোন অপরাধ, পাপ বা হত্যাকাণ্ড নেই যা শনাক্ত করার জন্য অপরাধীরা পেছনে কোনো না কোনো ক্লু রেখে যায় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। জানুয়ারির 31 তারিখ থেকে নিহারের খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরেছে কিন্তু কোনো লাভ হয়নি। নিহারের লাশ যে মিনা মঞ্জিলের প্রাঙ্গণে মাটির নিচে দিনে দিনে পচে পচে নিঃশেষ হয়ে যাচ্ছে তা কে জানত? একমাত্র সন্দেহজনক ব্যক্তি বাবু, সেও নেই। পুলিশ কোনো হদিসও করতে পারছে না তার। সেদিন 12 জুন গ্রেফতারকৃত আসামি শহীদুল ইসলাম নীলু আর এনামুল হককে নিয়ে পুলিশ মিনা মঞ্জিলে উপস্থিত। কিছুক্ষণ পরে এলেন ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং অন্যান্য স্থানীয় উৎসাহী লোকজন। নিহারের মা, ভাই এবং বোনেরা কেউ নেই রাজশাহীতে, সবাই তখন গ্রামের বাড়ি দিনাজপুরে। শুধু উপস্থিত দুঃখ, আত্মীয় নয় অথচ আত্মীয়র চাইতেও বড় সেই দুঃখ। ম্যাজিস্ট্রেটের প্রশ্নে শহীদুল এনামুল একযোগে দেখাল সেই নির্দিষ্ট জায়গা যেখানে একসময় রক্ত মাংসের যৌবনা, অনিন্দ সুন্দরী নিহার বানুর মুগ্ধ করা শরীরটা কঙ্কাল হয়ে নিভৃতে শুয়ে আছে। ডোম এলো, ঘোরা হলো জায়গাটা। 117 দিন পর নিহার বানুর কঙ্কাল পৃথিবীর মুখ দেখল। যে অনিন্দ সুন্দরীর স্বাভাবিক বাসনা ছিল শ্রান্ত অবসাদের দীর্ঘ ঘুম ভেঙে তন্দ্রালু চোখ মেলে দেখবে তার ভালোবাসার জীবনসঙ্গীকে, সে অনিন্দ সুন্দরীর ক্ষয়িত কঙ্কাল
দীর্ঘ ঘুমের পর দেখল রাইফেলধারী পুলিশ, দেখল গোয়েন্দা বিভাগের লোক, নাম না জানা কিছু অনাকাঙ্ক্ষিত লোক। কি অদ্ভুত জীবন! একে একে বেরিয়ে এলো কঙ্কালের সাথে জড়িয়ে থাকা একটি খয়েরি রঙের চেক সুতির শাড়ি, হলুদ ব্লাউজ, নীল গরম কোট, বাটার হাই হিল এক জোড়া স্যান্ডেল, কালো পেটিকোট, গলায় চারকোনা একটা তাবিজ। ঠিক এ সময় জানা না গেলেও পরে নাকি পাওয়া গেছে একটি রুমালও। ঘটনার কিন্তু শেষ হল না, বরং দ্রুত গতিতে এগিয়ে চলল চরম পরিণতির দিকে। তো হত্যাকাণ্ড এবং তদন্তকালের সময় দেশে সামরিক শাসন জারি থাকায় মামলাটি বগুড়ার 7 নম্বর বিশেষ সামরিক আদালতে নিষ্পত্তি হয়। বিশেষ সামরিক আদালতের জনাকীর্ণ কক্ষে নিহার বানুর হত্যা রহস্য নিয়ে চরম বিতর্ক উঠল। সাধারণ মানুষের মনে নতুন করে সন্দেহ সৃষ্টি হল, তুমুল যুক্তিযুদ্ধ হল আদালত কক্ষে। 29 আগস্ট সোমবার মামলার রায় শোনার জন্য হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত। সে সকাল থেকে কি নিদারুণ উৎকণ্ঠা মানুষের! আদালত কক্ষে ঢুকে সবকিছু চাক্ষুষ দেখবার ইচ্ছে থাকলেও অনেকের ভাগ্যেই তা জুটছে না। বেশ তপ্ত আবহাওয়া সেদিন, সকাল থেকে ভাদ্রের রোদ উত্তপ্ত করে দিচ্ছিল সারাটা পরিবেশ। আসামিদের বেলা প্রায় 11টার মধ্যেই আদালতে হাজির করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সংবাদপত্র পত্রিকার সাংবাদিক থেকে শুরু করে জাতীয় এবং গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরাও এসে ভিড় করেছেন সেদিন আদালতে। সে রুদ্ধশ্বাস অপেক্ষা। কিছু দূরের একটি রুদ্ধকক্ষে মাননীয় বিচারক তার সহকর্মীদের নিয়ে সে দুপুর থেকে সিদ্ধান্তের আলোচনায় মগ্ন। পুলিশ জনতার ভিড় ঠেকাচ্ছে। বিচারকক্ষের দুপাশের দরজায় বেশ কজন প্রহরী রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। বিকেল 3টা 4টা, ঘড়ির কাঁটা ছুটছে 5-এর ঘড়ি। এরই মধ্যে বিপুল সংখ্যক আইনজীবী যার যার আসনে বসে গেছেন। বাদীপক্ষের প্রধান কৌশলী ফজলুল করিম এবং সহযোগী এসে বাড়িও উপস্থিত। দু একটা নিতান্ত প্রয়োজনীয় কথা ছাড়া কিছুই বলছেন না। সবাই কেমন যেন বোবা হয়ে আছেন। আসামি আজিজুর রহমান ও ওয়াহিদুল ইসলামের জন্য নিয়োজিত আইনজীবী সাজ্জাদুল হক এবং তার সহকারী করিম মন্টুও বসে পড়েছেন। পলাতক আসামি আহমেদ হোসেন বাবু ও আহসানুল হকের জন্য সরকার নিয়োজিত কৌশলী আব্দুল মতিনের সামনের একটি চেয়ারে নেই তার সহযোগী এনায়েত ফজলুর রশিদ আর আসামি রুহুল আমিন ফেতুর আইনজীবী মনিরুল ইসলাম। ঘড়ির কাঁটা বিকেল 5টার ঘর ছাড়িয়ে মিনিটের কাঁটা ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছে। চমকে দিল পিয়ন ইব্রাহিম। দরজার লাল কাপড়ের পর্দা সরিয়ে সে রুমের ভিতরে মুখ রাখল অনেকটা অস্থিরভাবে। তার চিরাচরিত ভঙ্গিতে বলল, কোর্ট আসছে, আর মাত্র 1 মিনিট। পরক্ষণেই বাইরের প্রহরীদের প্রচণ্ড বুটের শব্দ অর্থাৎ স্যালিউট। পর্দা সরিয়ে ধরল ইব্রাহিম। বুটের শব্দ তুলে মধ্যবয়স্ক সেনা বিচারক ঢুকলেন। তার মুখমণ্ডলে বিচারকের প্রজ্ঞতার ছাপ, চোখের দৃষ্টি শান্ত। দ্রুত পায়ে উঠে এলেন তার নির্দিষ্ট আসনের কাছে। প্রায় সাথে সাথে প্রবেশ করলেন আদালতের অন্য 2-1 জন মাননীয় সদস্য। তারা দুজন তাকালেন কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, তারপর বসে গেলেন নিজ নিজ আসনে। আসামি শহীদুল ইসলাম নীলু, রুহুল আমিন ফেতু, আজিজুর রহমান আর ওয়াহিদুল ইসলামকে এর মধ্যে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ওদের মধ্যে প্রায় সবারই নির্বাক অভিব্যক্তি, চরমতম অপেক্ষার চোখ। ওদের হাত পা কাঁপছে না ঠিক, কিন্তু হৃদকম্পনের প্রচণ্ডতা স্বাভাবিকভাবে ওদেরকে আহত করছে। শুধু একমাত্র ব্যতিক্রম শহীদুল ইসলাম নীলু। তাকে প্রাথমিক চোখে দেখলে অতি স্বাভাবিক মনে হবে। ঘড়িতে তখন 5:15। প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী বিচারক কাগজ হাতে নিয়ে চোখ বুলাচ্ছেন। 2-1 সেকেন্ডের মধ্যে সবকিছুর শেষ হবে, সমাপ্তি ঘটবে অনেক জল্পনা কল্পনার। পিন পতন নিস্তব্ধতা, প্রায় রুদ্ধশ্বাস সবার। মাননীয় বিচারক ঠোঁট খোলার আগে দ্রুত চোখ বোলালেন আদালত কক্ষের চারদিকে। শেষবারের মতো সিদ্ধান্ত ঘোষণার জন্য মুখ খুললেন তিনি।
পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায়, মর্মান্তিক, ভয়ানক এবং জঘন্যতম উপায়ে গত বছর 27 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের MA শেষ বর্ষে ছাত্রী নিহার বানুকে হত্যা এবং লাশ গুম করার অপরাধে 7 নম্বর বিশেষ সামরিক আইন আদালত আসামি আহমদ হোসেন বাবু ও আহসানুল হক পলাতক বিধায় তাদের বিচার অনুপস্থিতিতেই সম্পাদিত হয়েছে। আদালত এই দুইজন আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 109 ধারা মতে বিচার করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তাদের এই মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকরী হবে। আদালত উপস্থিত আসামি শহীদুল ইসলাম নীলুকেও একই অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার মৃত্যুদণ্ড ফাঁসিতে কার্যকরী হবে। নিহার বানুর লাশ গুম ও মূল আসামিদের সাহায্য করার অপরাধে এই সামরিক আদালত উপস্থিত আসামি রুহুল আমিন ফেতুকে বাংলাদেশ দণ্ডবিধির 201 ধারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। আসামি আজিজুর রহমান ও ওয়াহিদুল ইসলামকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দিয়েছে।
রায়ের অভিমতে বলা হল, কোর্ট লক্ষ্য করেছে যে মিনা মঞ্জিল থেকে উদ্ধারকৃত কঙ্কাল হতভাগিনী নিহার বানুরি বিয়ের ব্যাপারে তার ব্যক্তিগত স্বাধীনতাকে পদদলিত করে দেশের সর্বোচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত তারই সহপাঠী এবং বন্ধুরা আসামি বাবুর সাথে বল প্রয়োগ করে তাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিহার বানু সেই বিয়েতে অসম্মতি জানালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আদালত মন্তব্য করেন, পূর্ব পরিকল্পিত ও ঠান্ডা মাথায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সহপাঠিনীকে হত্যা করার ঘটনা সন্দেহাতীতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ছাত্রাবাস কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতায় প্রমাণ করেছে। ডক্টর গোলাম সাকলান ও ডক্টর শামসুল হকের জবানবন্দি থেকে এটাই পাওয়া যায় যে ছাত্রাবাসের প্রশাসন ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে ছাত্রদের নিয়ম শৃঙ্খলার উপর তাদের তেমন কোন দখল নেই। আদালত লক্ষ্য করেছে যে হলের ছাত্ররা রাতের বেলা তো নিজেদের ইচ্ছায় যখন তখন যাতায়াত করতে পারে। আদালত তার 40 পৃষ্ঠাব্যাপী রায় আরো মন্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র সমাজের একটি পবিত্রতম স্থান, মুসলমানদের জন্য যা মসজিদ, খ্রিস্টানদের জন্য যা গির্জা এবং হিন্দুদের জন্য যা মন্দিরের সমতুল্য। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষা করা ছাত্রদের পবিত্র দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলেন ভবিষ্যতের বুদ্ধিজীবী, দেশ পরিচালনাকারী এবং দেশের ভাগ্য নির্ধারণের কাণ্ডারী। এরকম অবস্থায় এ ধরনের জঘন্য অপরাধ যদি বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গায় সংঘটিত হতে থাকে, তাহলে জাতি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কাছ থেকে কি আশা করতে পারে? তাই সবকিছু বিশ্লেষণ করে আদালত এই মর্মান্তিক, ঘৃণ্য, ভয়াবহ ও চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত দেশের অন্যতম বিদ্যাপীঠের অপরাধী ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তিদানের প্রয়োজন অনুভব করছে। রায় ঘোষণা শেষ, দ্রুত কক্ষ ত্যাগ করলেন বিচারকবৃন্দ। সামরিক জিপ গাড়িটি এর মধ্যে স্টার্ট নিয়ে তৈরি হয়ে আছে, এক্ষুনি হয়তো স্থান ত্যাগ করবেন বিচারকবৃন্দ, কিন্তু না, বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে রায় শোনার জন্য। বাধ্য হলেন মাননীয় বিচারক থামকে, পুনরায় বলতে হল তাকে আদালতের রায় জনতার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে শুনলাম নিহার বানু হত্যাকাণ্ডের করুণ কাহিনী, অনিন্দ সুন্দরী নিহার বানুকে কি করে হত্যা করা হয়েছিল সেই কাহিনী। বাকি অংশ বা এই ব্যাপারে আমরা বাকি কথা বলব রাত 1টার খবরের পর। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন কুয়াশা চলছে বিসি রেডিও 90.2 রবি উৎসবের রাতে, এবং সঙ্গে আছি আমি শারমিন। ফিরে এসে কথা বলছি রবি উৎসবের আওয়াজে চলছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। এবং আজকে আমরা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনিন্দ সুন্দরী নিহার বানু হত্যাকাণ্ডের কাহিনী, মর্মান্তিক সেই কাহিনী। কিন্তু সেই মর্মান্তিক কাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু রেশ রয়ে গেছে এবং কাহিনীর আরো অনেক কিছু বাকি রয়ে গেছে জানার এবং জানাবার, সেগুলো আমরা পরে জানাচ্ছি। কিন্তু তার আগে, জানাবার আগে কাজের খবরটা দিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু গান শুনলে জানতে ইচ্ছে করে গানটির পেছনে সেই গল্পটা, তবে এখন সেই সুযোগ করে দিচ্ছে রবি রেডিও। আপনি রবি নম্বর থেকে ডায়াল করুন 80805 নম্বরে, আর নতুনভাবে গাওয়া এলআরবির বেস্ট হিট 10টি গান থেকে বেছে নিন আপনার পছন্দের ট্র্যাক। আর গান শুরুর আগে আয়ুব বাচ্চির মুখে শুনে নিন গানের পেছনের গল্পটি, আর এর জন্য চার্জ প্রযোজ্য, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। চলে যাব নিহার বানুর হত্যাকাণ্ডের কাহিনী শুনতে, সেই রাজশাহী যেখানে ঘটেছিল 4 দশক আগে সেই মর্মান্তিক ঘটনা। আর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, যেখান থেকে কাহিনীটি আমি পেয়েছি সেটা হচ্ছে বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা তখন বের হতো, এখন আর বের হয় না। সেটা কোন সালে কত সালে সবকিছু জানতে চেয়েছেন অনেক বন্ধু, বন্ধুদের প্রচুর প্রশ্ন আছে। কিন্তু সে প্রচুর প্রশ্ন দেবার জন্য আজকে আমাদের সঙ্গে থাকবেন একটু পরেই আহমেদ শফিউদ্দিন, যার বয়স ছিল তখন মাত্র 24 বছর, সাংবাদিক ছিলেন পেশায় তিনি, এবং তিনি এই প্রতিবেদনটি তৈরি করেছিলেন। তার একটি
লেখার খুব চমৎকার, তার লেখার মধ্যে একটা জায়গা খুব যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেছে গেছে, সেটা হচ্ছে সে যখন মিনা মঞ্জিলের সেই কঠিন মাটির নিচ থেকে খুঁড়ে যখন নিহার বানুর লাশ বের করা হয়েছিল, তখন তিনি এক জায়গায় লিখেছেন, তার লেখা আছে যে, নিহারের লাশের ছবি তুলতে তুলতে মনে মনে ঠিক করে ফেলেছিলাম আমার রিপোর্টের ইন্ট্রো। যেটা আমাকে সবচেয়ে আশ্চর্য করেছিল তা হল কালো কেশের দীর্ঘ বেনির বাঁধনের অটুট অমলিন উজ্জ্বলতার পাশাপাশি বেনি অধিকারিনীর করুণ দৃশ্যের কন্ট্রাস্ট। এটা আমি রিপোর্টে উল্লেখ করি। এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে এবং ছবিগুলো দেখে আমি বন্ধুদেরকে কথা দিয়েছিলাম, আমি পেয়েছি হচ্ছে একটা আমাকে মূল কপি থেকে প্রথম আলোর ক্রাইম বিটের যে মানে রিপোর্টার, আমাদের সিনিয়র রিপোর্টার কামরুল ভাই, উনি আমাকে পাঠিয়েছিলেন, প্রিন্ট করে পাঠিয়েছিলেন, সেটার থেকে আমি ছবি তুলেছি। ছবিগুলো খুব স্পষ্ট হয়নি, তবে আমাকে কথা দিয়েছেন আহমেদ শফিউদ্দিন, যার সঙ্গে একটু পরে কথা বলবো, তিনি কথা দিয়েছেন তিনি আমাকে ইতিমধ্যে পাঠাবেন, কিন্তু তার আগে বন্ধুদের আজ রাতেই আমি আমার ফ্যান পেজে পোস্ট করে দিচ্ছি, ছবিগুলো আপনারা দেখে নেবেন যতটুকু বোঝা যায় আর কি। তা আহমেদ শফিউদ্দিন সম্পর্কে বলতে চাই, 1970 সালে দৈনিক বাংলার রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স সহ গ্র্যাজুয়েশনের পর 1973 সাল থেকে দৈনিক বাংলার রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বিচিত্রার প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন সময় বিচিত্রার কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেন। 1976 সালে 14 জুন থেকে নিহার বানু হত্যা রহস্য নামে তার একান্ত সচিত্র রিপোর্টগুলি দৈনিক বাংলায় প্রকাশিত হতে থাকলে আলোড়িত হয় বাংলাদেশ। সর্বপ্রথম সংবাদপত্রে নিহার হত্যা রহস্য প্রকাশের কৃতিত্ব সম্পূর্ণ তার। 1977-এর 18 জুলাই থেকে নিহার হত্যা মামলার রিপোর্ট বগুড়া থেকে তিনিই সর্বপ্রথম দৈনিক বাংলা পাঠাতে শুরু করেন। পরে অন্যান্য সংবাদপত্রের কোর্ট রিপোর্ট প্রকাশিত হতে থাকে। বিচিত্রা নিহার বানু সংখ্যাটি প্রস্তুতির প্রধান কৃতিত্ব তার। নিহার বানু অধ্যায় সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা সবকিছু লিখতে গেলে কয়েক খণ্ড বই লিখেও শেষ করা যাবে না এবং তা উপন্যাসকেও হার মানাবে। এটা হচ্ছে আমার এবং অন্যান্যদের সব কথা। এছাড়াও আরেকজন প্রয়াত সাংবাদিক, অত্যন্ত বিখ্যাত সাংবাদিক ছিলেন মোনাজাতুদ্দিন আহমেদ, তিনিও সংবাদ পত্রিকায় তখন নিহার বানুকে নিয়ে লিখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা শফিউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলবো, আমাদের বন্ধুদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে, কিন্তু ছোট্ট একটা বিরতি নেব, তারপর বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, এখনো কিন্তু অনেক SMS পড়বার সময় আছে, যেকোনো মোবাইল ফোন থেকে 89209 নম্বরে। আজ শারমিনের ফ্যান পেজে আছে, আমি উত্তর দেব, এবং ABC ফ্যান পেজ। সঙ্গে থাকবেন, ছোট্ট একটা বিরতি, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন আমাদের যিনি প্রতিবেদন করেছিলেন নিহার বানু হত্যাকাণ্ডের, এই গল্পটি আমাদের কাছে তুলে ধরেছেন যিনি অতি যত্নের সাথে, আহমেদ শফিউদ্দিন। সঙ্গে থাকবেন। রবি উৎসবের রাতে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি শারমিন। চলছে কুয়াশা, এবং আজকে কুয়াশায় আমাদের খুবই মর্মান্তিক একটি গল্প কাহিনী ছিল, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির অনিন্দ্য সুন্দরী নিহার বানু হত্যাকাণ্ডের কাহিনী। এবং এই প্রতিবেদনটি তিনি যখন লিখেছিলেন তার সম্পর্কে একটু আগে আমি তার সম্পর্কে বলেছি। এখন সোজা চলে যাব রাজশাহীতে, তার সঙ্গে কথা বলতে আহমেদ শফিউদ্দিনের সঙ্গে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ,
ভালো।
আচ্ছা, আপনি, এটা তো প্রায় 4 দশক আগের ঘটনা, আগের কাহিনী। আমি আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আপনার বয়স ছিল তখন বোধহয়, এখানে লেখা আছে, আমি জানি না সঠিক কিনা, 24 বছর বয়স। হ্যাঁ, 24 বছর বয়স। তো অনেকে প্রশ্ন করছেন আপনাকে, আমি শুরুতে যেটা বলছি, তারা রাজশাহীতে থাকেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু তারা এই ঘটনাটা এখন আর শোনে না বা শোনেনি, কিন্তু সে সময় আপনি যেটা তৈরি করে গেছিলেন, যে আমার মনে হয় নিহার বানু সম্পর্কে যদি আপনাকে লিখতে দেয়া হয় একটা বিশাল উপন্যাস বা আপনার লেখা চিত্রনাট্য দিয়ে একটা কিন্তু চলচ্চিত্র হতে পারে। তো আপনাকে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে আপনি এই সঙ্গে যখন সম্পৃক্ত হলেন, আপনাকে তো কাজের ক্ষেত্রেই করতে হয়েছিল কাজটা, প্রতিবেদনটা লিখতে হয়েছিল, তো প্রতিবেদনটা লিখতে গিয়ে আপনার প্রতিক্রিয়া কি হয়েছিল, সে সময় আপনার মনের অবস্থা কি ছিল, আপনাকে আবেগটাই বেশি কাজ করেছে নাকি আপনার পেশাটা বেশি, পেশাগত মনোভাবটা বেশি কাজ করেছে?
আসলে সত্যি কথা কি, 37 বছর পার হয়ে গেছে, কিন্তু এটি আসলে আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে স্মরণীয় রিপোর্টিং বলবো, এবং আসলে এটি তো এক ধরনের অনুসন্ধানী রিপোর্ট, গবেষণাধর্মী রিপোর্ট ছিল। তো সেই সময় তো আসলে আমি দৈনিক বাংলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম, এবং ওই সময় সাপ্তাহিক বিচিত্রা বলে সেই যে বিখ্যাত ম্যাগাজিনটিও বের হতো, সেটাতেও আমি নিয়মিত লেখালেখি করতাম। তো তখন যেটা ছিল যে আসলে আমি তখন ছাত্রও ছিলাম, তো নিহার বানুকে আমি দেখেছিলাম দূর, আমি কথা বলিনি কিন্তু তাকে চিনতাম। তো অবশ্যই একটি আবেগ তো ছিলই, ওই বয়সের একটি আবেগ। আর তার সাথে যেটা আমি লক্ষ্য করেছিলাম যে আজকে যে আপনাদের অনুষ্ঠানের যে নামকরণটির সাথে যেন খানিকটা মিল খুঁজে পাচ্ছি, সেটি হল ওই ওই সময় কিন্তু এইরকম একটা আলো আধারিত পরিবেশ তৈরি হয়েছিল যে নিখোঁজ হয়ে যাচ্ছে একটি ছাত্রী একজন ছাত্রের সাথে, অথচ তার সাড়ে চার মাস ধরে পুলিশ কোনো কিছু অনুসন্ধান করে কোন কুল কিনারা করতে পারছে না। এটি কিন্তু একটা সাংঘাতিক একটা অচলাবস্থা ছিল এবং একটি পরিবারের ভয়ঙ্কর আকুতি, কান্না, ক্ষোভ, এই বেদনা, এই সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে ওই সময়তেই আমি মনে করেছিলাম যে এটি একটি এটির উন্মোচনের দায়িত্ব আমাকে নিতে হবে। এবং আসলে কিন্তু আমি রিপোর্ট করার আগেই পুলিশ যত না তথ্য জানত তার চেয়ে বেশি তথ্য আমার কাছে ছিল, এবং আমি প্রায় সাড়ে চার মাসে একশোরও বেশি আপনি সাক্ষাৎকার গ্রহণ করি বিভিন্ন পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে।
তাহলে বোঝা যায় যে মূল ইনভেস্টিগেশনটা আপনিই চালিয়েছেন, এবং আপনার প্রতিবেদনটি পড়ে আমার তাই মনে হয়েছিল, আমি বেশ ছোটবেলায় এটা পড়েছিলাম, আমাদের বাড়িতে বইটি ছিল যেটা একসময় হারিয়ে যায়। আমি আপনাকে যে প্রশ্নটা করব, যে একটা ছোট্ট খুবই এই প্রশ্নটা আসে না যে নিহার বানুর আগে অনিন্দ্য সুন্দরী শব্দটা যোগ করা, আপনি তো দেখেছেন সামনাসামনি, সে কি আসলে অনিন্দ্য সুন্দরী ছিল? আমরা ছবিতে দেখে ততটা বোঝা যায় না।
এইটা একটি আসলে ঠিকই ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে, সেই সময় তো কালার ছবি আসেনি, তখন তো সাদা কালো কি ছাপা হলো হতো, তো আমার সামনেই সেই বিচিত্রার সেই সংখ্যাটি রয়েছে, যেটা একটা মোটামুটি একটা সাম আপ করা হয়েছিল ওই ঘটনার প্রায় এক বছর পরে যখন রায় বেরোলো, এটি 30 সেপ্টেম্বর 1977। বিচিত্রার 40 পৃষ্ঠা জুড়ে এই বিস্তারিত ছাপা হয়েছিল। অবশ্য এটা ঠিকই যে আপনি যেটা বলছিলেন যে অনিন্দ্য সুন্দরী, আসলে তার মধ্যে যেটা বিষয়টা ছিল ছবিতে না আসলো একটা ব্যক্তিত্ব ছিল, ওই অর্থে যে আজকালকার সুন্দরী বলা যায় সেটা বলবো না, তবে একটি বিশেষ ব্যক্তিত্ব ছিল, আকর্ষণীয় ছিলেন উনি, এবং তার যে কোনো এক নজর চোখে পড়লি ক্যাম্পাসের ওই বয়সে ওই সময় সাধারণত ক্যাম্পাসে যাদেরকে এক নজরে ভালো লাগার মতো তেমন তো বটেই ছিল, সেই কারণেই এটি এসেছিল। আর এই নিউজটি আপনার এটা এত বেশি মানুষকে আলোড়িত করেছিল যে মানুষের মধ্যে আসলে সেই সময় একটা বিবেক ছিল, মন ছিল, যেটি হয়তো আজকে আর ওইভাবে আমরা দেখতে পাইনি।
আচ্ছা, আমরা কয়েক জায়গায় পড়েছিলাম যে এই ঘটনার অনুসন্ধান করার সময় বা এই প্রতিবেদনটি লিখবার সময় আপনাকে অনেকভাবে নানাভাবে ভয় দেখানো হয়েছিল, বা আপনি কি এরকম ধরনের কোন পরিস্থিতি পড়েছিলেন যে থ্রেটনিং?
হ্যাঁ, সেটা ঠিকই, সেই সময় আমার নিউজ এডিটর ছিলেন দৈনিক বাংলার আজকের জনকণ্ঠের যিনি আছেন তোয়াফ খান, তারপরে ওখানে সিটি এডিটর অন্যান্যরাও কিন্তু রাজশাহী ডিসি এসপি কে রীতিমতো আমি আমার বলেছিলেন যে যেন তার কোন অসুবিধা না হয়, আমাকে নানান চাপ এসেছিল তো বটেই,
এবং তখন সামরিক শাসন চলছিল, তখন
সামরিক শাসন চলছিল এবং আসামি পক্ষ এত প্রভাবশালী ছিল যে তারা কিন্তু এটা ধামাচাপা দিয়ে রাখতে পেরেছিল অনেকদিন ধরে। কিন্তু আমি যেটা করেছিলাম বা এই এই অনুসন্ধানের পেছনে আমি বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়েছিলাম, সিআইডি বা যাদের অভিজ্ঞতা পুরনো রিটায়ার্ড অফিসার পুলিশ অফিসার, তারা যে ইঙ্গিত দিয়েছিলেন তাতে বোঝা যাচ্ছে তাকে খুন করা হয়েছে।
আপনি কি শুরুতেই অনুসন্ধান করতে করতে কি আপনি বুঝতে পেরেছিলেন যে সে তাকে খুন করা হয়েছে, নাকি অনেক সময় বোঝা যায় কোনো মেয়ে যদি এরকম হারিয়ে যায় সাধারণত কোনো ছেলের সঙ্গে যে সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বা কিছু এরকম কোন বিভ্রান্ত ছড়ানো হয়েছিল?
চমৎকার প্রশ্ন করেছেন যে দুজন একটি ছেলে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেল, তাই ধরে নেওয়া যায় যে তারা কোথাও বিয়ে করে চলে গেছে।
আচ্ছা, এবং আমি একটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, তাদের মধ্যে যে সখ্যটা ছিল বা যে বন্ধুত্বটা ছিল সেটা কি নিছকে আপনি যেহেতু দেখেছেন বন্ধুত্ব ছিল, নাকি তার চেয়ে একটু বেশি কিছু ছিল?
এটা আপনি খুবই একটি গুরুত্ব, এটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই যে যেটা কিন্তু এটা শুধু নিহার বানু একটি এই ঘটনাটার মূল যে আমাদের সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে বাস্তবতা, ইউনিভার্সিটিতেও তো আপনি দেখবেন যে অনেক কিছুই ঘটে যা কোনোদিন রিপোর্টিং হয় না, রিপোর্টেড হয় না। আসলে তো এটা একটা অসম প্রেম ছিল, কিন্তু এখানে অনেক সময় নোট দেওয়ার লোভে বা অনেক কিছু পাওয়ার জন্য বা শিক্ষকদের অনুগ্রহ পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করে থাকে। তো এখানে আমার মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের অবক্ষয়েরই একটি বলি হয়তো নিহার বলো।
সেটাই, কিন্তু সে যাই হোক না কেন তাকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার যদি বিয়ে করবার ইচ্ছাই থাকতো তাহলে তো সে অনায়াসে রাজি হতে পারত, বা বাবুর অন্যান্য কুপ্রস্তাবে হয়তো বা সে রাজি হতো। সেটা হয়নি বলেই তাকে প্রাণ দিতে হয়েছে। আমি আপনাকে যে প্রশ্নটা করব, যে আপনি যখন একেবারে চূড়ান্ত ভাবে নিশ্চিত হলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং যে রাজসাক্ষী ছিলেন তাকে নিয়ে আপনারা সেই বাড়িতে গেছেন হেতেমখা রোডের মিনা মঞ্জিলে, যেখান থেকে তার কঙ্কালটি বের করা হয় লাশটি ঘুরে, আপনি কি সেই মুহূর্তে উপস্থিত ছিলেন সেখানে?
হ্যাঁ, আমি ছিলাম, আমার হাতে ক্যামেরা ছিল এবং ছবিগুলো আমি তুলেছিলাম ওই সময়, যেটা দৈনিক বাংলায় প্রথম ব্রেকিং নিউজ আমি করেছিলাম এক্সক্লুসিভ রিপোর্টিং। তো ওইটা ওই তার আগে আমার কাছে অনেক তথ্য ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি, ওই সময় আমি উপস্থিত ছিলাম এবং আমাকে টিআইডি তার আগে আমাকে গোপনে এই খবরটি দিয়েছিল যে ওই জায়গায় কাছাকাছি জায়গায় আপনি থাকবেন, আপনাকে দেখেন।
আচ্ছা, এমনি যখন আপনি যখন গেছিলেন ওই জায়গাটা দেখে কি কোনো বোঝবার উপায় ছিল যে তার এই মেঝের নিচে কোনো লাশ থাকতে পারে বা পাকা করা যায়?
না, সেটা বোঝার কোনো উপায় ছিল না, কারণ ওরা এমন ভাবে ওখানে কংক্রিট দিয়ে ঢেকে দিয়েছিল জায়গাটি, যেটি বোঝা যাওয়া আসলে উপায় ছিল।
আচ্ছা, যে দুজনের ফাঁসি, তিনজনের ফাঁসির রায় হয়েছিল, একজনের এর মধ্যে একজনের মধ্যে বেকসুর খালাস পেয়েছেন যিনি রাজসাক্ষী ছিলেন, আর একজনের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যতদূর আমি জানি। তো যে একজনের ফাঁসি হয়ে গেছে, তো বাকি দুইজন অর্থাৎ বাবু এবং আরো একজন তার সহযোগী আহসানুল হক, এরা দুজন যে দেশ ছাড়া হয়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন, এটা আপনারা কখন টের পেলেন যে তাদেরকে আর ধরা যাবে না বা তাদেরকে পাওয়া যাচ্ছে না? এটা কবে থেকে নিশ্চিত হলেন, কি করে নিশ্চিত হলেন?
না, এটা 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 সত্যি কথা বলতে কি, আমি রিপোর্টিং এর বাইরে অন্য কোন দায়িত্ব পালন করিনি, আমার রিপোর্টিং এর পরে ব্যক্তিগতভাবে কোথাও কোনো যোগাযোগ আমার হয়নি। তবে যেটা লোকমুখে শোনা যায় যে তারা দেশের বাইরে আছে, এটুকুই শুনতে পাই।
তারা কি ঘটনার পরপরই চলে গেছিল নাকি বেশ কিছু পরে, সেটা আপনি জানতে পারেন?
এটা এটা ঠিক তাও জানা নেই। আমার মনে হয় যে ঘটনার পরপর তারা হয়তো একটা পর্যায়ে যখন বিচার শুরু হয়েছে মনে হয় তা তখনই তারা দেশ ছাড়া হয়েছে, এতে বলে বলা যেতে পারে। আর তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না যে তাদের গ্রেপ্তার করবে বা এটা হবে, বা হয়তো সেই সময় কিছুটা গাফলতি ছিল প্রশাসনের বলা যেতে পারে।
তো এমনি যেটা অটোপসি করা বা পোস্টমর্টম, কঙ্কালের পোস্টমর্টম করে তখন তো প্রযুক্তিগত ভাবে মেডিকেল সায়েন্সেই বলুন না যাই বলুন না কেন অত বেশি উন্নত ছিল না, আমাদের দেশে কোনো কিছু ছিল না। তো তাকে যে শ্বাসরুদ্ধ করেই মারা হয়েছে সেটা সেটা হয়তো জবানবন্দিতে আমরা পাই, জানতে পাই, কিন্তু পোস্টমর্টমে কিছু তার ঘাড় বা এটা আমি জাস্ট আমার কৌতূহলের জায়গা থেকে আপনাকে প্রশ্নটা করছি, যেটা আপনি জড়িত ছিলেন।
চমৎকার প্রশ্ন করেছিলেন আপনি, এটি নিয়ে আমি এবং তৎকালীন দৈনিক বাংলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রিপোর্টার ছিলেন যিনি ক্রাইম বিষয়ে কিছুটা অভিজ্ঞ, জহিরুল হক, প্রয়াত জহিরুল হক, উনি কিন্তু এসেছিলেন রাজশাহীতে এবং ওনার বাবা পুলিশে চাকরি করতেন, যেহেতু ওনার কিছুটা ধারণা ছিল, উনি আমাকে অনেক ব্রিফ করেছেন সেই সময় এই বিষয়টা নিয়ে। তো আমরা কিন্তু একটা জিনিস ডোমের কাছে যেটা উদ্ধার করি যে গলায় কিন্তু হাড়ে ছুরির নাকি দাগ পাওয়া গিয়েছিল এই ধরনের শুনে, তো যে কারণে আমার কাছে অনেক কিছু এখনো রহস্য হয়ে রয়েছে।
মানে আপনি যেটা বলছেন যে কুয়াশার ব্যাপারটা, একটা ধোঁয়াটে ব্যাপার রয়েই গেছে,
আমার আমার কাছেও কিন্তু অনেক কিছু এই কুয়াশাচ্ছন্ন মনে হয় যে হয়তো তাকে অন্যভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
হ্যাঁ, কারণ তখন সেই আলামত ছিল না, সেটা কোনোভাবেই বের করা সম্ভব ছিল না।
দাগ আপনি হয়তো ওটা রিপোর্টে লক্ষ্য
করবেন, দেয়ালে রক্তের দাগ ছিল, আমি আমি দেখে করেছি।
রক্তের দাগ কোথা থেকে এলো এটা একটা প্রশ্ন থাকে, এবং সেই ডোমের কাছে আমরা গোপনে খবর পেয়েছিলাম যে তার কিন্তু কণ্ঠ গলার কাছে ওই হাড়ে হাড়টির নাম আমার মনে নাই টেকনিক্যালি একটা নাকি দাগ ছিল। কাজেই এটাও একেবারে কিছুটা তো বটেই যে সব তদন্তরই যে ঠিক হয়েছিল বলা মুশকিল।
আচ্ছা, নিহার বানুকে তো রাজশাহীতে দাফন করা হয়েছে, তার কবরটি কি এখনো আছে সেখানে? এটা আমাদের অনেক পাঠকের প্রশ্ন, মানে পাঠক না সরি শ্রোতাদের প্রশ্ন।
আমি তো কিছুদিন কয়েক বছর আগেও দেখেছিলাম এটি কাদিরগঞ্জ গোরস্থানা, হেতেমখা কাদিরগঞ্জ গোরস্থান, সেখানে তাকে দাফন করা হয় এবং এটা অনেকদিনই তো আসলে প্রিজার্ভ করা ছিল। আমি সর্বশেষ বিষয়টি জানি না, তবে রানীবাজারে তাদের পরিবার থাকে যেটা অলকহলের কাছে রানীবাজারে, তাই সেই পরিবার তার ভাইয়ের নাম বাবু, তাদের কাছে এটা জানা যাবে বা আমার সাথে কেউ যোগাযোগ করলে হয়তো আমি খোঁজ নিয়ে জেনে।
হ্যাঁ, পরবর্তীতে আমরা তাহলে আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ আছে সেখানে দিতে পারি, অথবা আমরা যদি আবার পুনঃ এই অনুষ্ঠান মানে আয়োজনটি আবার যদি আমরা কখনো পুনঃপ্রচার করি তখন হয়তো সেগুলো আমরা
আপনি
আমি একটা জিনিস জানতে চাইছি, তার পরিবারের কি তার বোন বেঁচে আছেন বা কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ আছে?
তাদের আছেন, তাদের ভাই বোনরা বেঁচে আছেন, এবং ডক্টর মঞ্জিলা তার বড় বোন, যিনি সেই সময় একটি পরিবার কিন্তু অসহায় অবস্থা, কোন ওই পরিবারের কোন পুরুষ মানুষ ছিল না, ছোট ভাইটি ছিল খুবই ছোট, ডাক্তার মঞ্জিলাই আসলে সবকিছু।
এবং তার বাবা একজন শহীদ হয়েছিলেন, শহীদ ছিলেন, তাকে
এটি একটি গুরুত্বপূর্ণ যে কারণে কিন্তু
এটা আমি গল্পের শুরুতে বলেছি, আপনি যখন শুনবেন, আপনি শুনতে পাননি, আপনি বলেছেন যখন আপনি শুনবেন আর্কাইভে গিয়ে তখন আপনি শুনবেন, আমি শুরুটাই করেছিলাম তার বাবার মৃত্যু দিয়ে।
এটি একটি কারণ যে আমাকে আবেগ আপনি আরো বেশি করে এই কারণটি, শহীদ পরিবারের একজন সন্তান এইভাবে খুন হয়ে গেল। আর আমি এটা নিয়ে আসলে সত্যি কথা কি, আমার ওই অনেক কিছুই করার ছিল, হয়তো বই বের করা যেত, অনেক কিছু লেখা যেত, এবং আমার কাছে এখনো অসংখ্য বিষয় আছে যেটা কখনো প্রকাশিত হয়নি। তো এটি মাঝে মাঝে মনে হয় যে এটা নিয়ে কিছু করবো কিনা, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে কি বাণিজ্য করা কি ঠিক হবে?
বাণিজ্যকরণ না, যেরকম প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে আমি, নিহার বানুকে নিয়ে অজস্র বন্ধুরা আমাদেরকে লিখে পাঠাচ্ছে, আমাদের লিসেনাররা, তা আপনি কেন করবেন না? কারণ তারা বলছে যেরকম একটা বইয়ের কিছুটা অংশ, আমারই এক লিসেনার, তার নাম রায়হান শরীফ, তিনি আমাকে খুব উপকার করেছে, সেটা হচ্ছে বইটির নাম হচ্ছে নির্বাসিতা নিহার বানু, হারুন হাবিবের লেখা, সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে, আর বাকিটা পুরোটাই আমি আপনার যে ডিজিটাল প্রতিবেদন সেটা আমি কপি করে নিয়ে সেখান থেকে আমি কাজ করেছি। তো যেটা আমি জানতে চাই, আমার মনে হয় আপনি অপ্রকাশিত অনেক যে জিনিস, যেহেতু আপনি নিজে ছিলেন, আপনি 4.5 মাস অনুসন্ধান করেছেন হত্যাকাণ্ডের পেছনে, আপনি নেপথ্যে যা ঘটেছিল আপনি অনেক কিছুই জানেন, আমরা যেরকম অনেক কিছু খবর আজকে আপনার কাছ থেকে পেলাম যেটা নাকি আমরা সেই যে প্রতিবেদন আপনি সেখানেও পাইনি এবং ওই বইতেও আমরা পাইনি, তা আপনি কেন লিখবেন না? আমার তো মনে হয় এটা নিয়ে একটা অনেক বাণিজ্যিকরণ বলবো না, মানুষকে জানানোর জন্য তো কিছু একটা করা দরকার।
ধন্যবাদ, হ্যাঁ এটা ঠিকই, আর এটা আমাদের রিপোর্টিং এর ছাত্রদের জন্যও এটা আসলে দরকার,
অবশ্যই জার্নালিস্ট, বিশেষ করে যারা অপরাধমূলক কাজে রিপোর্টিং করছে, যারা ক্রাইম বিটে কাজ করে,
আপনাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ, এটি হয়তো ভবিষ্যতে ভাবনা ভাবা যেতে পারে।
আর তাদের ওই আরেকটা প্রশ্ন করেছে যে হেতেম খা রোডে মিনা মঞ্জিলটা কি এখনো আছে? রাজশাহীর কিছু বন্ধু তারা জানেই না, তারা রাজশাহীতে থাকে, যে এখনো কি সেই বাড়িটা আছে কিনা?
হ্যাঁ আছে, সেই বাড়িটি এখনো আছে, আমার কন্যা সম্প্রতি সেটা দেখবে বলে আমার কাছে আগ্রহ প্রকাশ করেছে। তো আমি
এবং সেটাকে ভেঙে ফেলে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছে নাকি ওইভাবে আছে?
এখন আর সেই অবয়বটি নেই, আমি সেই সময় দেখেছিলাম, একেবারেই পাল্টে ফেলা হয়েছে, তোকে আমি বাইরে থেকে মোটামুটি একটু দেখালাম যে এই জায়গাতে এই জায়গাতে।
তা আমার মনে হয় এই জিনিসগুলি যদি একটু জানানো যায়, আমরা মানুষ বা আমরা যারা শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, তা আমরা যেন সেখানে পড়াশোনা করতে গিয়ে কোনো ছেলে বা মেয়ে বা যেই হোক না কাউকে যেন এরকম মর্মান্তিক কোনো ঘটনার শিকার হতে না হয়, তো এগুলো হচ্ছে এগুলো যদি আমাদের জানানো হয়, ভালোবাসা একতরফাই হোক আর দুই তরফাই হোক, কখনোই যেন এরকম করুণ পরিণতি না হয় সেটা, মানে এরকম মানে মর্মান্তিক, করুণ বলবো না, করুণ তো বটেই মর্মান্তিক, তো সেই ক্ষেত্রে এগুলো যদি জানানো হয় তাহলে মানুষ কিন্তু অনেক সময় একটু সচেতন হতে পারে। এমন ধরেন এমনও কেউ আছে এই মুহূর্তে হয়তো নিহার বানুর মতো সে হয়তো একটা শিকার হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যদি সে আজকে এই আয়োজনটি শুনে থাকে সে হয়তো কিছুটা সতর্ক হবে, সেই কারণেই হয়তো আমাদের মনে হয় আমাদের একটা দায়িত্ববোধ থেকে, আপনি তো একজন সাংবাদিক, আপনার এক দায়িত্ববোধ থেকে আপনি আবার লিখে ফেলুন না এটা নিয়ে।
আসলে 37 বছর আগে হারিয়ে যাওয়া কাহিনী নিয়ে আর তার মেয়ে আপনি যে উদ্যোগটি নিয়েছেন আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ অবশ্যই, আমাকে ধন্যবাদ, এবং আমি
কাজ করলেন আপনি, আর আর সেই সময় তো অনেক লেখক লেখিকা কবি কিন্তু কবিতা লিখেছিলেন এই ঘটনা,
এটা আমি জানি, এবং পুঁথি ছিল নিহার বানুর, পুঁথি শুনেছি আমি, পুঁথি ছিল গ্রামের গঞ্জে,
বেরিয়েছিল গ্রামের গঞ্জে, এটা ঠিকই বলেছেন। তো আশা করি যে আপনার এই উদ্যোগের জন্য এবং এবিসি রেডিওকে আমি অসংখ্য মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো।
আপনি শুনতে পাননি আমি আপনার সম্পর্কে যে মানে আপনার ইন্ট্রোডাকশন যতটুকু দিয়েছি, আমি আপনাকে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনি যদি বিচিত্রার সেই ইস্যুটি তৈরি বের না করতেন এবং ওই শিশু বয়সে ওই স্পেশাল ইস্যুটা দেখে আমার মনে কৌতূহল যদি না হতো তাহলে কখনোই আজকে হয়তো এই আয়োজনটি আমি করতে পারতাম না কুয়াশায়। আমার সবসময় নিহার বানুর এই হত্যাকাণ্ডটির প্রতি একটা কৌতূহল বোধ তো ছিলই, একটা মায়া কষ্ট বেদনা মনের মধ্যে সবসময় ছিল, এবং সেই শিশু বয়সে আমার মনের মধ্যে যে কি পরিমাণ একটা গভীর ছাপ ফেলেছিল যেটা বহু বছর আমি আমার মাথায় এবং মনে নিয়ে ঘুরেছি।
এবং আমার মনে হয় মানুষ সবচেয়ে বড় কাজগুলো করে ওই বয়সে।
এবং আপনাকে অনেক ধন্যবাদ, এত চমৎকার একটি জিনিস আপনি যদি তখন তৈরি করে রেখে না যেতেন, তাহলে হয়তো আমরা পেতাম না। এখনো অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে, কিন্তু এত আন্তরিকতার সঙ্গে আমার মনে হয় না, আমি কাউকে ছোট করছি না, কোনো সাংবাদিকদেরকে ছোট করছি না, কি এরকম ভাবে কোনো স্পেশাল ইস্যু তৈরি করে। আসলে হয়তো আমরা এখন অনেক বেশি অপরাধের মধ্যে ঢুকে গেছি বা অনেক বেশি অপরাধ দেখছি, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু তারপরে অপরাধ তো অপরাধই, সেটা নিয়ে আমার মনে হয়
যদি শুধু বলতে চাই যে অনেক হত্যাকাণ্ডের কুলকিনারা আমরা করতে চাচ্ছি, প্রশাসনের কাছে চাচ্ছি, পুলিশের কাছে যাচ্ছি, কিন্তু আমরা কি নিজেরা অনুসন্ধান করতে পারি না? এই প্রশ্নটি
আমারও এই একটা কথাই আমি বলতে চাচ্ছি। আপনি যেরকম নিজের উদ্যোগে আপনার নিজের নিজে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার কারণেই বলুন, আবেগের কারণেই বলুন, আপনি নিজে গিয়ে করেছেন, যেটা আপনার করবার কথা ছিল। আপনার কাজ ছিল শুধু খবরগুলো নিয়ে পুলিশের কাছ থেকে এবং রিপোর্ট তৈরি করে সংবাদপত্রে ছাপানো, এই পর্যন্ত। কিন্তু আপনি তো সেটা করেননি, আপনি তো অনেক দূর গেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন মানুষের আপনি ইন্টারভিউজ নিয়েছেন, তারপরে আপনি সেগুলো রেখে আপনি নিজে ছবিও তুলেছেন, এবং যে ছবিগুলো আমরা দেখেছি সেগুলো আপনার তোলা ছবি, সেটা আমি জানতাম না, সেটা আমি আজকে জানলাম আপনার মারফতে।
আসলে সেই সময় তো আলাদা কোন ফটোগ্রাফার থাকতো না, প্রেস ফটোগ্রাফার, একই কাজ আমাদের কি করতে হতো।
আচ্ছা আচ্ছা, তো আমি শফিউদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার কাছে এবিসি কর্তৃপক্ষ এবং আমি অনেক কৃতজ্ঞ। আপনার এই প্রতিবেদনটি ছাড়া আমাদের এই কাজটি করা সম্ভব হতো না। আপনার সঙ্গে আবারও কথা হবে, আপনি খুব ভালো থাকবেন, আর আজকে তাহলে এই পর্যন্তই থাকুক।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম যিনি প্রতিবেদনটি তৈরি করেছিলেন, সেই বহু বছর আগে, অর্থাৎ 37 বছর আগে, চার দশক পার হয়ে গেছে, এবং এক বন্ধু জানতে চেয়েছিলেন যে কোন সংখ্যা বিচিত্রার কত সালে বেরিয়েছিল। 30 সেপ্টেম্বর 1977 সালে বের হয়েছিল এই সংখ্যাটি, তখন সাপ্তাহিক বিচিত্রা। আর ওনার মুখে আমরা সব ঘটনা শুনে নিলাম। অনেক বন্ধু, একজন নাজিয়া নামে এক বন্ধু লিখে পাঠিয়েছেন যে তার বাবা তখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, তিনি তার বাবার কাছে শুনেছেন, খুবই মর্মস্পর্শী কাহিনী। এবং অনেক বন্ধু অনেক কিছু লিখেছেন, আমার মনে হয় যা কথা বলবার সেটা আহমেদ শফিউদ্দিন বলে দিয়েছেন, এবং এটা নিয়ে অনেক কবিতা লেখা, অনেক কবিতা লেখা হয়েছে। নিহার বানুর একটি তিল ছিল খুব সুন্দর গালে অথবা কোথাও। আর বন্ধুদের বলছি, আমি যে ছবিগুলো আজকে আপলোড করছি সেই ছবিগুলো হয়তো অত স্পষ্ট নয়, কারণ আমাকে যিনি এই প্রতিবেদনটি প্রিন্ট করে দিয়েছেন, তা একটা থেকে একটা প্রিন্ট করে দিলে সেটা থেকে আবার আরেকটা প্রিন্ট করা হয়েছে, সব মিলে আর ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, তো খুব ভালো স্পষ্ট আসবে না, তারপরে কিছু একটা বোঝা যাবে। এবং আমি আহমেদ শফিউদ্দিন সাহেবের সঙ্গে আগে কথা বলেছি, আপনাদের সঙ্গে কথা বলবার আগে তিনি আমাকে বলেছিলেন তিনি সর্বাত্মক চেষ্টা করবেন ছবিগুলো আমাকে পৌঁছে দিতে, এবং তিনি ছবি তার কাছ থেকে হয়তো আমরা আরো বাড়তি কিছু ছবিও পেতে পারি, সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে আপলোড করে দেব ফেসবুকের ফ্যান পেজে। এবং আমার একটা কথা এই অনুষ্ঠানটা করতে গিয়ে মনে পড়ে গেল, যেটা বললাম যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, চাঁদনী হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে পড়াশোনা করতে গিয়ে আমরা পড়াশোনা করতে যাই কেন, শুধু কি পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য? আমরা একজন ভালো মানুষ হবার জন্য কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যাই, সেখানে গিয়ে কাউকে যেন এরকম শিকার হতে না হয়, আর কেউ যেন সেখানে গিয়ে কোনো জঘন্য অপরাধ না করে, তারা যেন সুন্দর সুষ্ঠু মানুষ হয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসে এবং আমাদের দেশের কাজে লাগে, এবং আমাদের দেশ যাতে অপরাধমুক্ত থাকে, এরকম ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা চাই না। আজকে কুয়াশা এই পর্যন্তই থাকলো, আমার সঙ্গে আবারও কথা হবে, সবাই খুব ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। This track was downloaded from FusionBD.com.